Yes, শুনছেন ভৌতিক 90.8 ঘড়ির কাঁটা বলছে ঠিক সময়টা এই মুহূর্তে রাত 11:59 এবং দেখতে দেখতে ঠিক এই মুহূর্তে সময়টা হয়ে গেল রাত 12:00। অফ কোর্স হাতে মাঠে ঘাটে গাড়িতে কিংবা বাড়িতে যেখান থেকে টিউন করে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ ভৌতিক 90.8 FM এ। আর যে কনক আপনার সাথেই রয়েছে এবং ফিরোজ খান আপনার সাথে থাকবো ঠিক রাত 2:00 পর্যন্ত। ইন দ্য মিন টাইম আপনি যেটা করবেন আমাদেরকে লিখে জানাবেন আপনার কথাবার্তাগুলো, আজকের স্টোরি সম্পর্কে কোনো ব্যাপার যদি থেকে থাকে বিশ্বাসযোগ্য কিংবা অবিশ্বাস্য সেই কথাবার্তা, এবং সেই সাথে ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকবেন ঠিক রাত 2:00 পর্যন্ত। অফকোর্স আপনি চাইলে যেটা করতে পারেন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলতে পারেন AR স্পেস আপনার নাম আর একটি স্পেস দিয়ে আপনার লোকেশন এবং কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে দ্য সিগনেচার নাম্বার উইচ ইজ 2323। রয়েছে ফেসবুক মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকবার একটি নিয়ম এবং সেটার জন্য আপনাকে যেটা করতে হবে চলে যেতে হবে facebook.com/asianvideo সেই ঠিকানায় গিয়ে একেবারে শুরুতে যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টে প্রথমে লাইক দিয়ে কমেন্ট করবেন এবং আমরা ট্রাই করব সেই কমেন্টটি আপনার মূল্যবান মন্তব্যটি রিড আউট করবার জন্য সরাসরি অন ইয়ারে, এবং যদি কোনো আলোচনা কিংবা সমালোচনা থেকে থাকে সেটিও আপনি আমাদেরকে করতে পারেন সেই কমেন্টে। এবং ফেসবুক মাধ্যমে যারা ভাবছেন তাদের সাথে কোনো ঘটনা রয়েছে সেই ঘটনা অবশ্যই আমাদেরকে লিখে পাঠাতে পারেন এবং স্টুডিওতে এসেই আমাদের সাথে শেয়ার করতে পারেন। যদি ঘটনা লিখতে চান তাহলে ঘটনা লিখে ফেলে আমাদের ভৌতিকের পেজ রয়েছে সেই পেজে আমাদেরকে ইনবক্স করতে হবে এবং সেই পেজের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। ভৌতিক বানান হচ্ছে BHOUTIK। রয়েছে ইমেইলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবার একটি ঠিকানা এবং সেই ইমেল যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে bhautik908@gmail.com সেই ইমেইলে আমাদেরকে ইমেল করবেন। শুরুতেই আমরা যে ঘটনাটা শুনবো সেই ঘটনাটা আমাদেরকে ফিরোজ খান পড়ে শোনাবেন। আপনি আপনার কথাবার্তাগুলো সবকিছু লিখে আমাদেরকে SMS করবেন 2323 এই নাম্বারটায় এবং কমেন্ট করবেন facebook.com/asianradio90.8 FM সেই ঠিকানায়।
আমি রাব্বি সাভার ঢাকা থেকে বলছি। ঘটনাটা আমার এক চাচার মুখ থেকে শোনা। তার বন্ধুর সাথে এমনটি ঘটেছে, আমি তার ভাষায় বলছি। আমার নাম নয়ন, আমার বাড়ির যাত্রাবাড়ি মাতোয়ালি। এই ঘটনার সময় হচ্ছে 2009 সালে। আমরা তিন বন্ধু মিলে মাছ চাষ করার জন্য একটি পুকুর কিনেছিলাম। পুকুরের পানি ছিল হাটের উপর থেকে কোমর পর্যন্ত। পুকুরের এক পাশে ছিল একটি পুরাতন হিন্দু বাড়ি এবং অপর পাশে ছিল পরিত্যক্ত বাড়ি যেখানে কেউ বাস করত না, এবং আরেক পাশে ছিল কচুর খ্যাত। পুকুরের মধ্যে অনেক কচুরি পানা এবং রাক্ষসে মাছ ছিল, তাই আমরা ঠিক করলাম পুকুরটা পরিষ্কার করার জন্য। কিন্তু আমরা পুকুরটি পরিষ্কার করতে ব্যর্থ হই। পরিষ্কার করার সময় পানি খাওয়ার উদ্দেশ্যে হিন্দু বাড়িতে যাওয়ার পথে মাথায় কি জানি একটা জিনিস উপর থেকে পড়ে সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে আমি বুঝতে পারলাম যে আমি রাস্তার উপরে পড়ে রয়েছি। জ্ঞান ফেরার পর আমি আমার বন্ধুর কাছে ফিরে যাই। এ ব্যাপারে আমি কারোর সাথে কোনো আলাপ করিনি। পুকুর পরিষ্কারে ব্যর্থ হওয়ার কারণে পরের দিন আমরা পানি, সেচার মেশিন ও দুজন লোক ঠিক করি। কিন্তু মেশিন দিয়ে সারাদিন পানি সেচার পরও মাত্র আধা ইঞ্চি পানি কমে। সবার কাছে ব্যাপারটা অস্বাভাবিক মনে হয়, এজন্য আমরা মাছ চাষ করার পরিকল্পনা বাদ দিই। তার কয়েকদিন পর জানতে পারি এখানে আমাদের আগে আমাদের কিছু এলাকার বড় ভাই মাছ চাষ করত, কিন্তু তারা হঠাৎ করে মাছ চাষ বন্ধ করে দেয়। বন্ধ করার কারণ আমাদের জানা ছিল না, তাই কারণ জানার জন্য বড় ভাইদের একজনকে জিজ্ঞেস করি, কিন্তু প্রথমে সে কিছু বলতে রাজি হল না। তারপর আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাকে খুলে বলি। তারপর সে মাছ চাষ বন্ধ করার কারণ বলতে রাজি হল। তারা 3 বছর আগে ওই পুকুরের মাছ চাষ করত। পাহারা দেওয়ার জন্য প্রতি রাতে 2 জন করে থাকত। রাতে থাকার জন্য তারা পুকুরের পাশে একটি বাঁশের ডেরা তৈরি করে। এক রাতের ঘটনা, সে রাতে রনি ভাই এবং অন্য আরেকজনের থাকার পালা ছিল, কিন্তু আরেকজনের সমস্যা থাকার কারণে প্রণীভাইকে একা থাকতে হয়। প্রণীভাই ছিল অনেক সাহসী এবং তার হাতে ছিল একটি মাছ মারার টেটা। মধ্যরাতে তিনি ডেরায় বসে সিগারেট টানছিলেন, এমন সময় তিনি পুকুরের মাঝখানে পানির ছোপছাপ আওয়াজ শুনতে পেলেন। সে মনে করে চোর মাছ চুরি করতে এসেছে, তাই সে ডেরার নিচে নৌকা নিয়ে দেখতে যায়। যাওয়ার পরে শব্দ বন্ধ হয়ে যায় এবং কিছুই দেখতে পায় না, তার একটু ভয় লাগা শুরু করে। তখন সে ডেরার মাঝে ফিরে আসে, আসার পর আবার সে শব্দ শুরু হতে লাগলো। এবার তার ভয় আরো বাড়া শুরু করলো, সেবার আর পানিতে না নেমে উপর থেকে দেখার চেষ্টা করে ওখানে কিসের শব্দ হচ্ছে। কিছুক্ষণ পর সে দেখতে পেল কচু খেত থেকে একটি তিন অথবা চার বছরের একটি বাচ্চা পানিতে লাফিয়ে লাফিয়ে গোসল করছে। সে ভাবে আশেপাশে কোনো জনবসতি নেই, আর এত রাতে এ বাচ্চা কোথা থেকে এলো। একটু পর সে দেখতে পেল বাচ্চার সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, একজনের পর তিনজন দেখতে পেল। তিনজন বাচ্চা পুকুরের পানিতে ঝাপাঝাপি করছে, তাদের পরনে কোনো কাপড় ছিল না। তখন রনিবাই বুঝতে পারল যে এগুলো মানুষের বাচ্চা না। এক পর্যায়ে বড় ভাই তার হাতে থাকা টেটা দিয়ে বাচ্চাদের আঘাত করবে বলে সিদ্ধান্ত নিলেন, কিন্তু অজানা ভয় ও শঙ্কার কারণে বাচ্চাদের আঘাত করা থেকে সে বিরত থাকলেন। কিছুক্ষণ পর দেখতে পেলেন বাচ্চা তিনজন কোথায় যেন উধাও হয়ে গেছে। রনি ভাই বুকে অনেক সাহস নিয়ে ডেরার উপরে ফিরে গেলেন। একসময় তিনি ঘুমিয়ে পড়লেন, খুব ভোরে তার ঘুম ভেঙে যায়। তিনি দেখতে পেলেন অনেক বৃষ্টি হচ্ছে, তিনি বৃষ্টির মধ্যে বাসার উদ্দেশ্যে রওনা হলেন। বাসা যাওয়ার পথে তার মনে হল কে যেন তার পিছু নিচ্ছে, কিন্তু পিছনে তাকিয়ে কাউকে দেখতে পান না। পেছনে কে হাঁটছে এটা দেখার জন্য একটা দেওয়ালের পেছনে সে লুকিয়ে যায়। লুকানো অবস্থায় সে অনুভব করে তার পেছনে কে যেন দাঁড়িয়ে আছে। মাথা ঘুরিয়ে তাকাতেই কে যেন তাকে প্রচণ্ড চড়ে চর মারে। চর মারার পর রনি ভাই জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে নিজেকে মসজিদে আবিষ্কার করে মসজিদের ইমাম সাহেবের কাছে শুনতে পায় একটা লোক তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে নিয়ে আসে। পরে আমার সে বড় ভাই ইমাম সাহেবের কাছে গত রাতের সব ঘটনা খুলে বলে। ঘটনা শোনার পর ইমাম সাহেব বলে, তোমার উপরে খারাপ জিনের আসর করেছে। সে ইমাম সাহেবের কাছ থেকে আরো জানতে পেরেছে পুকুরের পাশের সেই হিন্দু বাড়িতে একটা বুড়ি মহিলা তার মেয়ে ও তিন নাতি বসবাস করত। এক পর্যায়ে বুড়ি মহিলার মেয়ে এবং নাতি তিনটি কলেরা রোগে মারা যায়। মারা যাওয়ার পর বুড়ি মহিলা কাউকে না জানিয়ে মৃতদেহগুলো বাড়ির পাশের সে কচু খেতে পুঁতে রাখে। ঘটনা শোনার পর রনি ভাই বুঝতে পারে যে গতকাল রাতে সেই বাচ্চাগুলো ছিল বুড়ির সেই মারা যাওয়া নাতি তিনজনের আত্মা। ভালো লাগলে পড়ে শোনাবেন।
শুনে ফেললাম প্রথম ঘটনা ফিরোজ খানের কণ্ঠে, এবং যে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন আমাদের ফেসবুক পেজে, এবং সেই পেজের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। অফকোর্স আপনি যদি কোনো ঘটনা জেনে থাকেন, ভৌতিক কোনো ঘটনা, যে ঘটনা আপনাকে ভয় পাইয়ে দেয়, কিংবা যাদেরকে এখন পর্যন্ত শুনিয়েছেন তাদের প্রত্যেকটা মানুষকে ভয় পাইয়ে দেয়, আপনার কাছে রিকোয়েস্ট করবো বাংলাদেশের সবথেকে বড় হরর প্ল্যাটফর্ম উইচ ইজ ভৌতিক 90.8, সেই প্ল্যাটফর্মের যে পেজটি রয়েছে সেই পেজে আপনি ঘটনাটা শেয়ার করে ফেলবেন, এবং আমরা চেষ্টা করবো সেই ঘটনাটি পুরো মানুষগুলোর কাছে পৌঁছে দেবার, ইনফ্যাক্ট পুরো পৃথিবী বলবো, বিকজ আমাদেরকে কিন্তু সুদূর অস্ট্রেলিয়া, আমেরিকা এবং লন্ডন, ইতালি সহ বিভিন্ন কান্ট্রি থেকে শুনছে, এবং তারা অনেকে ইমেইল করছেন আমাদেরকে গ্রেটিংস জানিয়ে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, বলছি আর যে কনক চাইলে কিন্তু আপনি ফেসবুক মাধ্যমে আপনার কথাবার্তাগুলো আমাদেরকে লিখে সেন্ড করতে পারেন। এন্ড অফকোর্স সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, চলে যেতে হবে facebook.com/asianradio সেই ঠিকানায়। অনেকেই আমাদেরকে সেখানে কমেন্ট করেছেন। আর আর স্নেহা ইসলাম তিনি বলছেন শুধু ওকেই বিকজ তোমার জন্য শুনবো, ভূতের স্টোরি শুনলে অনেক লাইক করি, বেস্ট উইশেস ফর দিস টিম, থ্যাংক ইউ সো মাচ এক্সোটিক বয় হৃদয়। তিনি বলছেন প্রতি মঙ্গলবার দিনটি ঘড়ি ধরি কখন 12টা বাজবে আর ভৌতিক শুরু হবে, খুব ভালো লাগে প্রোগ্রামটি। মিনহাজুর রহমান মারুফ তিনি রয়েছেন আমাদের সাথে, তিনি বলছেন আমি প্রতি সপ্তাহে ভৌতিক শুনি, এটি আমার প্রিয়, আমার অনেক ভয় করে তাই সাথেই থাকি। মার্চেন্ট হুমায়ুন খান তিনি বলছেন প্রত্যেকটা এপিসোড ডাউনলোড করে শোনা হয়, আজ প্রথম লাইভ শুনবো এবং ভৌতিকের পুরো টিমের জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ হুমায়ুন খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ডাউনলোড করে যারা শুনছেন তারা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে চাইলে কিন্তু যদি কোনো এপিসোড আপনি মিস করে ফেলেন তাহলে সেটি গুগলে শুধুমাত্র ভৌতিক লিখে BHOUTIK 90.8 লিখে সার্চ দিলেই বিভিন্ন ওয়েবসাইটের অ্যাড্রেস দিবে এবং সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ইমন আহমেদ মাহিদ রয়েছেন হার্টলেস, শ্রাবণ রয়েছেন, হেলাল মাহমুদ, শান্ত রয়েছেন, আতিকুর রহমান কিবরিয়া সহ আর অনেকগুলো বন্ধু রয়েছেন আমাদের সাথে। শহীদুল ইসলাম শুভ, কনক ভাই আমি গ্রামে এসে অনেক কষ্টে শুনছি তবু মিস দিচ্ছি না, থ্যাংক ইউ সো মাচ। SMS মাধ্যম রয়েছে,
SMS এর মাধ্যমে আমাদের সাথে যুক্ত হলে আজকের শো সম্পর্কে যদি আপনার মতামত অথবা আজকের ঘটনাগুলো আপনার কাছে কেমন আছে সেই মতামতগুলো আপনি আমাদেরকে লিখে পাঠাতে পারেন। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 2332 এই নাম্বারটিতে। আমাদের সাথে এই মুহূর্তে অসংখ্য বন্ধুরা যুক্ত আছে। নাইম ফার্মগেট থেকে লিখেছে আমি ভালোবাসি ভৌতিক 90.8, এটাই এমনটা মন্তব্য করেছে। মারুফ আছে আমাদের সাথে উজানচর থেকে, সে এবং তার ফ্রেন্ড নয়ন, ইয়াসি, ইয়াসিন, রাসেল, স্বর্ণা সবাই মিলে শুনছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যে নাইম আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে শান্ত রবিন মুন্সীগঞ্জ থেকে, সে এবং তার বয়ফ্রেন্ড দুজন মিলে শুনছে, খুব ভালো লাগছে এবং ভয় পাচ্ছে। আমাদের সাথে আছে লাবলু আহমেদ, রানা আছে কেরানীগঞ্জ থেকে, নিলয় পাল রায়ের বাজার থেকে, সে শুনছে খুবই ভালো লাগছে, স্টোরিগুলো অসাম আমাকে লিখেছে। অন্তর আছে আমাদের সাথে ফতুল্লা থেকে, নয়ন আছে কল্যাণপুর থেকে, শুনছে অনেক ভালো লাগছে, থ্যাংকস আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
কোন সন্দেহ নেই শুনছেন ভৌতিক 90.8 এবং আমরা সবাই কম বেশি বারমুডা ট্রায়াঙ্গেলের বিভিন্ন রহস্য নিয়ে জেনে থাকি এবং আমারও অনেকের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে এবং কেউ কেউ বারমুডা ট্রায়াঙ্গেলের যেসব বিভিন্ন ঘটনা রয়েছে সেসব ঘটনাকে বিশ্বাস করছেন, কেউ কেউ ইনফ্যাক্ট কেউ কেউ অবিশ্বাস করছেন। গত সপ্তাহে বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে যদি আরো বেশ কিছু ইনফরমেশন দিতে পারে, এরকম একটা রিকোয়েস্ট এসেছিল এবং সেটার জন্যই রহস্য যেভাবে শুরু হয়েছিল সে ব্যাপারে আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এবং এটির অবস্থান হচ্ছে, ট্রায়াঙ্গেলের অবস্থান ক্যারিবীয় সমুদ্রে, এর এক প্রান্ত হচ্ছে বারমুডায়, অন্য প্রান্তটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মায়ামি এবং আরেকটি প্রান্ত স্পর্শ করেছে পোর্টিকোর সাজ জুয়ান এলাকায়। ত্রিভুজাকার এই অঞ্চলটিতে মোট আয়তন হচ্ছে 114 লাখ বর্গ কিলোমিটার বা 44 লাখ বর্গ মাইল। এটি 25-40 ডিগ্রি উত্তর অংশ এবং 55-58 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। অবশ্য এই বিন্দু নির্ধারণ নিয়েও অনেকগুলো বিতর্ক রয়েছে। সেই বারমুডা ট্রায়াঙ্গেল কিভাবে রহস্য শুরু হয়েছিল সেটি আগের এপিসোডে বলেছিলাম। আজকে আমি বারমুডা ট্রায়াঙ্গেলের একটি ইনসিডেন্স কিংবা ভৌতিক ঘটনা সেটা আপনাদেরকে বলছি। 1949 সালের 17 জানুয়ারি স্টার এরিয়াল নামের একটি বিমান লন্ডন থেকে জ্যামাইকা যাচ্ছিল। সকাল 7:45 এটি বারমুডার আকাশে উড়ল। তখন আবহাওয়া ছিল স্বাভাবিক ও সুন্দর আর সমুদ্র ছিল অত্যন্ত শান্ত। ওড়ার 55 মিনিট পর বিমানটি অদৃশ্য হয়ে যায়। এ নিয়ে অনেক অনুসন্ধান হয় কিন্তু সমুদ্রের কোথাও বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় না। বিমানটি অদৃশ্য হয়েছিল 17 জানুয়ারি রাতে এবং 18 তারিখ রাতে এক অনুসন্ধানী দল জানালো সেখানকার সমুদ্রের বিশেষ বিশেষ একটি জায়গা থেকে অদ্ভুত একটি আলোর আভাস দেখা যাচ্ছিল। ঘটনার প্রায় 1 বছর আগে সেখান থেকে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল একটি DC-3 বিমান। সেটি যাচ্ছিল সানজুয়ান থেকে সিয়ামি। ক্যাপ্টেনের নাম রবার্ট লিংকুইস্ট। ভোর 4:17 বিমানটি থেকে শেষ বেতার বার্তা ভেসে এলো, আমরা অবতরণ ক্ষেত্রের দিকে এগিয়ে চলেছি, এমনটাই বলছিল সেখানকার ভীত সম্ভ্রান্ত ক্যাপ্টেন। দক্ষিণে আর মাত্র 50 মাইল দূরে সিয়ামি বিমানবন্দর। আমরা সিয়ামি শহরের আলোকমালা দেখতে পাচ্ছি, সব ঠিক রয়েছে এমনটাই সেখানকার ক্যাপ্টেন জানাচ্ছিল। কোনো গোলমাল পর্যন্ত হচ্ছিল না, অবতরণের নির্দেশের অপেক্ষায় রইলাম এমনটা বলার ঠিক শেষ বার্তা পাঠিয়ে দিতেই বিমানটি অদৃশ্য হয়ে যায়। এরপর আর কোনো হদিশ মিলেনি সেই প্লেনটির। প্রিয়শ্রোতা, বারমুডা ট্রায়াঙ্গেলের কথা বলছিলাম, যেখানে একের পর এক জাহাজ প্লেন সহ বিভিন্ন ধরনের জায়ান্ট স্পেস শিপ রূপে এসে রয়েছে এবং সেসব স্পেস শিপ কারণে অকারণে গায়েব হতে যাচ্ছে। এবং এমনটাই বলছিলাম আপনাদেরকে গত সপ্তাহে বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে বেশ কিছু ইনফরমেশনও ইনফ্যাক্ট আপনাদেরকে সে প্রোভাইড করেছি। আর রাইট নাও আমার হাতে যেসব ইনফরমেশন রয়েছে, ট্রাই করব সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেবার জন্য। ঠিক এই মুহূর্তে আমরা যেটা করবো, শুনে ফেলবো আরেকটি ছোট্ট স্টোরি। SMS মাধ্যমে যদি লিখতে চান, AR লিখে স্পেস আপনার নাম ঠিকানা এবং কথাবার্তা লিখে সেন্ড করতে হবে দ্য সিগনেচার নাম্বার which is 2323। এবং যারা ভাবছেন ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকবেন, তাদের জন্য অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/asianbeto। সেই ঠিকানায় আপনি আপনার কমেন্টটি করে ফেলবেন, একেবারে প্রথমেই যে পোস্টটি পাবেন সেই পোস্টে। এবং যারা যারা স্টোরি লিখে পাঠাবেন, তাদের জন্য অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8।
আব্দুল্লাহ আল মামুন লিখছি পাবনা থেকে। এই ঘটনাটি আমাদের মসজিদের বর্তমান মুয়াজ্জিনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনার শুরুতেই একটা কথা বলতে চাই। ধরুন আপনি একটি রুমে একা দক্ষিণ পাশে বিছানা পেরে ঘুমাচ্ছিলেন, আর ঘুম থেকে উঠে দেখেন আপনি দক্ষিণ পাশে নয় বরং উত্তর পাশে শুয়ে আছেন, তাহলে আপনি কি ভাববেন? এখন আসি মূল ঘটনায়। 2011 সালের কথা, তখন আমাদের মুয়াজ্জিন সাহেব পাবনার একটি মসজিদে নতুন চাকরি নেন। মসজিদের সবই ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যা একটাই, মুয়াজ্জিনের থাকার কোনো ঘর ছিল না, তার মানে তাকে মসজিদেই থাকতে হবে। উপায় না দেখে তিনি মসজিদে থাকতে রাজি হলেন, আর ঘটনার শুরু প্রথম রাত থেকেই। এশা নামাজের পর তিনি যখন ঘুমাতে যাবেন, তখন ভাবলেন কোথায় বিছানা পাতা যায়। তিনি দেখলেন যে মসজিদের দক্ষিণ জানালার পাশের জায়গাটা খোলামেলা আর সুন্দর বাতাস আসে জানালা দিয়ে, তাই তিনি ওখানেই বিছানা পেরে শুয়ে পড়লেন। পরের দিন তিনি যখন ফজরের আজান দেওয়ার জন্য উঠলেন, তখন তিনি পুরো অবাক। তিনি দেখলেন যে তিনি দক্ষিণ পাশে নয় বরং উত্তর পাশে শুয়ে আছেন, এবং তিনি ঠিক যেভাবে বিছানা পেতেছিলেন ঠিক সেভাবে বিছানাও উত্তর পাশে ছিল। তিনি শিওর হওয়ার জন্য দক্ষিণ পাশে তাকালেন, দেখলেন দক্ষিণেও জানালা খোলা আর ফ্যানটাও অন। তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না যে আসলে ব্যাপারটা কি। যাই হোক, ওই দিন মনকে কোন রকম সান্ত্বনা দিয়ে সারাদিন কাজকর্ম চালাতে লাগলেন। পরের দিন তিনি আবারও দক্ষিণ জানালার পাশে বিছানা পেতে শুয়ে পড়লেন। ঘুম ভাঙতে তিনি হতবাক। মুয়াজ্জিন সাহেব দেখলেন তিনি আবারও উত্তর পাশে শুয়ে আছেন। এবার তিনি ভয় পেয়ে গেলেন আর ভাবলেন কি করে এই 30-40 ফিট ফাঁকে চলে এলেন। তিনি আরো বললেন, আমি যদি ঘুম থেকে নিজের অজান্তেই এত দূরে চলে আসি, তাহলে আমার বেডটা তো ওখানে থাকার কথা, কিন্তু বেডটাও উত্তর পাশে আসলো কি করে? তিনি যেন এক অজানা ভয়ে হারিয়ে গেলেন, কাউকে কিছু শেয়ার করতে পারছিলেন না। পরের দিন তিনি আর দক্ষিণে বিছানা না পেরে উত্তরে বিছানা পারলেন। তারপর বেশ কিছুদিন সব ঠিকঠাক ছিল, মুয়াজ্জিন সাহেব সব ভুলে গেলেন, কিন্তু হঠাৎ একদিন রাতে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে তিনি মসজিদের ভেতরে কারোর উপস্থিতি লক্ষ্য করেন। তিনি ভালো করে কান পাতলেন, সত্যি তো মনে হচ্ছে মসজিদের ভেতরে কেউ আছে। তিনি কিছু না ভেবেই বালিশের কোণা থেকে মোবাইলটা বের করে টর্চটা অন করতেই যা দেখলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন মসজিদের অপর প্রান্তে দক্ষিণ পাশে কয়েকটা বাচ্চা নামাজে রুকু অবস্থায় আছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হল বাচ্চাগুলো মাটি থেকে 3-4 ফুট উপরে ভাসমান অবস্থায় ছিল। মন্ত্রী সাহেবের বুঝতে দেরি হল না যে এরা কারা। তবু এমন দৃশ্য চোখে পড়লে কারো স্থির থাকা সম্ভব না, তিনিও পারলেন না। দৌড়ে মসজিদ থেকে বের হতে দরজার সামনে যেতেই কেউ তাকে পেছন থেকে সজল টান দিয়ে ফ্লোরে ফেলে দিলেন। তারপর কিছুই মনে নেই, হয়তো তিনি সেন্স হারিয়ে ফেলেছিলেন। তারপর তিনি চাকরিটা ছেড়ে দেন। তার ধারণা অনুযায়ী তিনি বলেছিলেন যে হয়তো জিনগুলো দক্ষিণ পাশের জানালা দিয়ে মসজিদে প্রবেশ করতেন। আমার শোবার কারণে হয়তো তাদের প্রবলেম হতো, তাই আমাকে উত্তর পাশে সরিয়ে রাখত, কিন্তু কোনো ক্ষতি করত না। ভাইয়ার ঈদ ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন।
শুনছেন ভৌতিক 90.8 আরজে করক এবং ফিরোজ খান রয়েছে আপনার সাথে, থাকবো ঠিক রাত দুটো পর্যন্ত। চাইলে ফেসবুক এবং এসএমএস মাধ্যমে আপনি আমাদের সাথে জয়েন করে ফেলতে পারেন, লিখে ফেলতে পারেন আজকের ঘটনাগুলো আপনার কাছে কেমন লাগছে। ইন দ্য মিন টাইম আপনার কাছে যদি কোনো ঘটনা বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে অফকোর্স সেটাকে সাপোর্ট করবেন, আর যাতে করে সেই শ্রোতাগুলো পুনরায় তাদের ঘটনা কালেক্টিং এর যে নেশাটা রয়েছে সেই নেশাটা ধরে রাখতে পারে এবং বিভিন্ন ঘটনা কালেক্ট করে আমাদের এই শোতে এসে আপনাদেরকে উপহার দিতে পারে। এবং যদি খারাপ লাগে কোনো ঘটনা এবং সেই ঘটনা যদি আপনার কাছে বিশ্বাসযোগ্য না মনে হয় অফকোর্স সেটিও আমাদেরকে লিখে পাঠাবেন। 2323 সেই নাম্বারটি রয়েছে এবং আরেকটি ফ্রি আপনি আমাদের সাথে জয়েন করে ফেলতে পারেন। সেটার জন্য অবশ্যই আপনাকে যেতে হবে facebook.com/asianradio সেই ঠিকানায়, এবং সেখানটা গিয়ে আপনি কমেন্ট করে ফেলবেন। এবং যারা যারা ঘটনা লিখে পাঠাবেন তাদের জন্য অ্যাড্রেসটি আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, facebook.com/bhautik90.8 অর্থাৎ bhautik90.8 এর যে প্রধান মূল পেজটি রয়েছে সেই পেজে আপনি লাইক দিয়ে কমেন্ট করবেন এবং শেয়ার করে ফেলবেন সেই পোস্টটি, যাতে করে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। এবং ঘটনা পাঠানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ইনবক্স করতে হবে। টাইম লাইনে যারা যারা লিখছেন তাদের জন্য বলছি, তার আপনারা এই ঘটনাটি যদি টাইম লাইনে দেখে থাকেন তাহলে কিন্তু রিড আউট হওয়ার সম্ভাবনা একেবারেই কম। সো অফকোর্স আপনি আমাদেরকে ইনবক্স করবেন এবং ফেসবুক মাধ্যমে কিন্তু অনেকেই আমাদেরকে লিখছেন এবং এর বাইরে আমাদেরকে SMS এ লিখছেন। আমরা ফেসবুক নিব, বাট এই মুহূর্তে বেশ কিছু SMS পড়ে নিব।
SMS এর মাধ্যমে লিখতে পারেন আপনার মতামত, আজকের ঘটনাগুলো কেমন ভয়ঙ্কর হচ্ছে, সত্য না মিথ্যে সেই মতামত লিখতে পারেন। মোবাইলের মেসেজ অপশন গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। ইউনুস মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে আছে, নতুন বন্ধু বলেছে, তাকে স্বাগত জানাচ্ছি, আপনাকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 এ। ফিরোজ খান অ্যান্ড কনক আমাদের সাথে লিখেছে। নাহিদ মিরপুর 14 নাম্বার থেকে, ভয় পাচ্ছে, অনেক ভয় লাগছে। আমাদের সাথে আছে মেহেদি, রাব্বি আছে আমাদের সাথে, বি হাসান বাপ্পি আছে আমাদের সাথে, যারা অনেক সুন্দর প্রথম শুনছেন নিউ বন্ধু, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 এ। জুয়েল আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, জলকড়ি থেকে আমি আর আমার মামা ইদ্রিস সহ আমরা 16 জন বন্ধু মিলে সাউন্ড সিস্টেমের মাধ্যমে ভৌতিক 90.8 শুনছি, এমনটাই লিখছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের এত ভালোবাসা পেয়ে আমরা নিশ্চয়ই আরো অনেক দূরে গিয়ে যাবো, সাথে থাকুন আমাদের সাথে। নিশাদ আছে ঢাকা থেকে, রায়শা আছে আমাদের সাথে, বাপ্পি আছে আমাদের সাথে, আসাদ রাতুল আছে আমাদের সাথে, রফি বোটবাজার থেকে লিখেছে রেগুলার শুনে আমাদের ভৌতিক 90.8, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য, সবসময় থাকবে এমনটাই আশ্বাস করেছে আমাদেরকে। ওকে কাম
বরিশালে থাকি, আমার ঘটনাটি ঘটে 2014 সালে। আগে বলে রাখি আমাদের গ্রাম ছিল একদম অচপাড়া গা, এমনকি বিদ্যুৎও ছিল না। আমরা কয়েকজন বন্ধু মিলে সাইকেল করে পড়তে যেতাম অনেক দূরে। যেদিন ঘটনাটি ঘটে ওই দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, যাই হোক, আমরা পড়তে গেলাম স্যারের কাছে, কিন্তু আমার বন্ধুরা আমার আগেই পড়া শেষ করে চলে যায়, আমার আগে। কিন্তু আমি পড়তে ছিলাম। আমার বাড়িতে যেতে হলে প্রথমে একটি ছোট ব্রিজ, তার দুপাশে বাঁশ ঝাড়, তার একটু সামনে পারিবারিক কবরস্থান। পড়া শেষ করে বাড়ি ফিরছিলাম, তখন আমি ওই কবরস্থানের কাছে আসলাম। তখন কেউ আমায় এই দাঁড়া বলে একবার ডাক দিল। তখন রাত 8:30 মতো হবে। বৃষ্টি হবার কারণে রাস্তাঘাটে তেমন কোনো লোকজন ছিল না, পুরো রোড ফাঁকা, কোনো কিছু নেই। কি ডাকে এখন আবার, কেউ তো নেই রাস্তাঘাটে। তারপরও পেছনে ফিরে দেখি কেউ নেই, কিন্তু আমি স্পষ্টভাবে কার কণ্ঠ শুনেছি। এমনিতেই জায়গাটা অনেক ভয়ঙ্কর, থমথমে পরিবেশ। ডাক দিল, কাউকে দেখলাম না, অনেকটা ভয় পেয়ে গেলাম। আমি এমনিতে একটু ভীতু ছিলাম ছোটবেলা থেকেই। তখন আমার হাত পা বুঝি নাড়াতে পারছিলাম না। সামনে রয়েছে আরো একটা ছোট সাঁকো, তার পাশে প্রচুর সুপারি গাছ আর তাল গাছ। সাঁকোর কাছে আসতেই অনেক বাতাস, সুপারি গাছগুলো মাটিতে পড়ে আর উপরে ওঠে। তাকে দেখি ওপারে একটা মানুষ দাঁড়িয়ে আছে, অনেক বড়। রাস্তার দুপাশে দুটি পা, উচ্চতা যেন আকাশ সমান। আমার প্রায় কান্না চলে আসে ওইটা দেখার পরে। আমি কি করব বুঝতে পারছিলাম না। চোখ বন্ধ করে সুরা চা পাড়ি তা পড়া শুরু করলাম। হঠাৎ করে সব থেমে গেল। তাকিয়ে দেখি কোনো কিছুই নেই। সাহস নিয়ে কোনো রকম পার হলাম সাঁকোটা। সামনে আগাচ্ছি, তার মানে হয় সামনে আগাচ্ছি, আর মনে হয় কেউ যেন পিছন থেকে টেনে রাখছে। এত জোরে সাইকেলের প্যাডেল দিচ্ছিলাম, তাও বেশি যেতে পারছি না। একটু সামনে গিয়ে দেখি আমার বন্ধুদের একজন বন্ধু। ওকে দেখে কিছুটা অবাক, ও তো আমার আগে চলে আসছে। বললাম, কি রে তোর সাইকেল কই, আর এখানে বসে কি করিস? ওর কোনো উত্তর ছিল না, শুধু বলল আমায় একটু নিয়ে যাবি। বললাম, ঠিক আছে, ওঠ। ওরে বে ভয় কিছুটা হলেও কাটছে। আমি ওর কাছে অনেক কথা জিজ্ঞেস করতেছি, কিন্তু ও তার কোনো উত্তর দেয় না। ভাবলাম মন খারাপ কিছু হয়েছে, তা চুপ করে আছেন। প্রথম যখন ওকে নিলাম, তার থেকে সাইকেল যেন অনেকটা হালকা হয়ে গেল। পরে যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। পিছনে তাকিয়ে দেখি এটা আমার বন্ধু নয়, একটা মেয়ে বসে আছে লাল শাড়ি পরে। আমি ভাবলাম আমি ভুল দেখছি, যেহেতু আগে ভয় পেয়েছি তার জন্য এরকম হচ্ছে। আবার যখন তাকালাম, দেখি একটি মেয়ে আমার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দিল। এই দৃশ্য দেখে আমি কাঁপতে কাঁপতে সাইকেল সহ রাস্তার সাইডে পানিতে পড়ে গেলাম। মেয়েটা এক ভয়ঙ্কর রূপ নিয়ে যখন কাছে এসে আমার ঘাড়ে হাতটা রাখল, আমি তখনই জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান আসে তখন দেখি আমি এক বাড়িতে বিছানায় শুয়ে আছি। তারা বলতে লাগলো, কি হয়েছে তোমার, ওইখানে পড়েছিলে কেন? আমি কোনো উত্তর দিলাম না, শুধু বললাম বাড়ি যাব। ওই দিন রাতে অনেক জ্বর উঠে আমার, এক সপ্তাহের মতো বিছানা থেকে উঠতে পারছিলাম না। পরে তাদের কাছে জানলাম একজন জাল থেকে মাছ আনতে গিয়ে দেখে আমি লতা পাতার পাশে পড়ে আছি। কিছুদিন আমি অসুস্থ ছিলাম, ওষুধ খেয়ে ঠিক হলাম। ওই দিন সে মেয়েটা দেখেছিলাম যখন জানালা খোলা রেখে পড়তে বসতাম, আবছা আলোতে দেখতাম ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। একা চলাফেরা করলে মনে হতো আমার পেছনে কে হাঁটছে। পরে হুজুরের কাছে থেকে একটা তাবিজ নিলাম। এরপর থেকে আর সেই মেয়েটিকে আমি দেখিনি। এই ছিল আমার ঘটনা। ভাইয়ারা ভালো লাগলে পড়ে শোনাবেন।
আপনার ঘটনাটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি, মানে হচ্ছে ঘটনাটি যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে এবং বিশ্বাসযোগ্য মনে হয়েছে। আপনি কোথেকে শুনছেন, কি করছেন, কি ভাবছেন, আমাদের ঘটনাটুকু যেসব ঘটনা রয়েছে সেসব ঘটনা আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, উপভোগ করছেন নাকি করছেন না, সেই কথাবার্তাগুলো ফেসবুকে লিখে পাঠাবেন। সেটার জন্য আপনাকে চলে যেতে হবে facebook.com/asianradio সেই ঠিকানায়। এবং শুরুতেই যে পোস্টটি দেখতে পাবেন সেই পোস্টে অবশ্যই লাইক দিয়ে আপনার কমেন্টটি করে ফেলবেন, আমরা ট্রাই করবো সেটি রিড আউট করবার জন্য এবং শেয়ার দিতে পারেন যদি আপনি পছন্দ করে পারে থাকেন। ভৌতিক শোটা সাব্বির হোসেন আকাশ তিনি বলছেন আমাদেরকে নবাবপুর থেকে, আমি যেখান থেকে শুনছি তার পাশেই একটি মাস্ক, সেখানে আছে একটি লাশ গোসল করানোর জায়গা আমি দেখতে পাচ্ছি, সাথে ভৌতিক শুনছি। ওয়াটার কম্বিনেশন, অফকোর্স আমি বলবো সেটা একটি অ্যামেজিং কম্বিনেশন। এবং যারা সত্যি সত্যি ভয় পেতে চান বা দুটো পর্যন্ত হারিয়ে দিতে চান ভয়ের রাজ্যে, তাদেরকে বলছি প্লিজ একটু সিচুয়েশন তৈরি করে নিন অবশ্যই ভূতের। এবং এন্টারটেইনমেন্ট যদি আপনি পেতে চান আপনার মাইন্ডটা সেরকম হতে হবে, এবং যদি ভয় পেতে না চান তাহলে হয়তো বা আমার মনে হয় না আপনি ভয় পাবেন যদি সাহসী হয়ে থাকেন। আরেকবার বলছি ভয় পাওয়ার মতো করে যদি শুনুন কোনো ঘটনা মন দিয়ে তাহলে আই গেস আপনি ভয় পেয়ে যাবেন। বালক আরিফ তিনি আমাদেরকে লিখেছেন ফেসবুকে, আমি সবসময় ডাউনলোড করে শুনতাম বাট আজ লাইভ শুনছি। অলরাইট, থ্যাংক ইউ আরিফ আমাদের সাথে থাকবার জন্য, অফকোর্স সবসময় আপনি আমাদের সাথে থাকবেন। রয়েছেন শ্রাবণ, তিনি বলছেন আমি ওয়েট করছি শোনার জন্য আপনার এই এস এম এস টি, আই গেস আমি পড়ে ফেলেছি। সাব্বির আহমেদ আকাশ আমাদের সাথে রয়েছেন। রিয়ান আর এইচ তিনি বলছেন আমাদেরকে ভৌতিকের বিগ ফ্যান তিনি অফকোর্স। এবং আরেকজন লিখেছেন যে আমি আমার শোকে নাম্বার ওয়ান বলতে পারি, অফকোর্স আমি পারি না, বাস আপনারা যদি কেউ কেউ বলে থাকেন তাহলে কিন্তু মাঝে মধ্যে আমি পারিও, সো ডিপেন্ডস অন ইউ। হেলাল মাহমুদ শান্ত তিনি বলছেন কনক ভাই মিস ইউ সো মাচ, ওয়াই ঠিক বুঝতে পারলাম না। রয়েছেন আমাদের সাথে আতিকুর রহমান কিবরিয়া, রয়েছেন আমাদের সাথে আর অনেকগুলো বন্ধু। আপনি যদি জয়েন করতে চান তাহলে সেম অ্যাড্রেস ভৌতিক 90.8 এর যে পেজটি রয়েছে সেই পেজে আমাদেরকে ঘটনা লিখিয়ে জয়েন করবেন। এবং যারা যারা এই মুহূর্তে কমেন্ট করতে চান তাদের জন্য ফেসবুকের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে কমেন্টটি করে ফেলবেন। শামিম হাসান স্যাম তিনি বলছেন ভৌতিকের বড় ফ্যান কিন্তু সাউন্ড ক্লিয়ার আসে না, আপনি কি করবেন? আমার মনে হয় আপনার অ্যান্টেনাটা আপনার মোবাইলে যে অ্যান্টেনা রয়েছে সেটি যদি একটু এদিক সেদিক করেন আই গেস আপনি ক্লিয়ার শুনতে পাবেন। আর রয়েছেন সামির সিবি তিনি বলছেন তাসকিম ফ্রম রামপুরা ঢাকা থেকে, আমি আছি ভৌতিকের সাথে অলওয়েজ, আই লাভ সো মাচ, অফকোর্স থ্যাংক ইউ। আপনার কিছুক্ষণের মধ্যে আমি আরো কিছু ইনফরমেশন দিব অ্যাবাউট অ্যাবাউট বারমুডা ট্রায়াঙ্গল, যে জায়গাটা সত্যিকার একটি ভৌতিক জায়গা এবং অনেক মানুষ সেই জায়গায় নিহত হয়েছে, এবং যারা যারা এখন পর্যন্ত সেই জায়গায় নিখোঁজ হয়েছে বিভিন্ন জাহাজ নিয়ে, উড়োজাহাজ নিয়ে কিংবা পানি পথে প্রচলিত চলিত যেসব জাহাজ, সেই জাহাজগুলো এখন পর্যন্ত তাদের ধ্বংসাবশেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সো আমার মনে হয় আপনি আমাদের সাথে থাকবেন, আমরা এস এম এস নিয়ে নিব কিছু
মধ্যরাত্রি থাকবো ঠিক রাত দুটো পর্যন্ত আপনাদের সাথে। ভৌতিক 90.8 নিয়ে আপনি মতামত আমাদেরকে লিখে পাঠান, লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন এ আর স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। পাপ্পু অ্যান্ড সাগর আছে আমাদের সাথে, বলছে তোমাদের সাথে আছি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। ইয়াসিন আছে, ফাহিম আছে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে, রিপন আছে আমাদের সাথে রামপুরা থেকে, আমাদের সাথে রিপন আছে, আর রিপন আছে মিরপুর থেকে, আরিফ আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে রাইফুল ইসলাম, সামি আছে গাজীপুর থেকে, সে শুনছে এবং তার বোন দুজন মিলে শুনছে, অনেক ভয় করছে আমি লিখেছি। তানিয়া গাজীপুর থেকে, ভাই আমি তোমাদের শুনছি, খুব গল্পগুলো খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। শিমু বাড্ডা থেকে লিখেছে, নতুন বন্ধু ওয়েলকাম করছে আপনাকে ভৌতিক 90.8 এ। আনুষ্কা আছে আমাদের সাথে উত্তরা থেকে, আমাদের শুনছে, বলছে যে অ্যালার্ট মানে অনেক সুন্দর এবং অস্থির একটা শো আমাকে বলছে, থ্যাংক ইউ সো মাচ। আলামিন আছে নারায়ণগঞ্জ থেকে, ফারদিন আছে আমাদের সাথে, রাত্রি আছে আমাদের সাথে, খুব ভালো লাগছে, ভয় পাচ্ছে, লাইট অফ করে শুনছে, অনেক ভয় পাচ্ছে। কবির কিশোরগঞ্জ থেকে লিখছে, কখন সবসময় সে রেডিওটা প্রতি মঙ্গলবার রেডিওটা অন করে বসে থাকে, কখন ভৌতিক 90.8 শুরু হবে তখন থেকে সে শুনছে আমরা লিখেছে। মহসিন আছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য।
এবং ঠিক এই মুহূর্তে আমরা ফিরোজ খানের কণ্ঠে আরেকটা ঘটনা শুনে ফেলবো, যে ঘটনাটি আমাদের ফেসবুকের যে ফ্যান পেজ রয়েছে ভৌতিকের সেই ফ্যান পেজে এসেছিল, এবং ফ্যান পেজের অ্যাড্রেসটি আমি আরেকবার বলে দিচ্ছি, facebook.com/ভৌতিক90.8, ভৌতিক মানান হচ্ছে BHOUTIK। এবং সেখানটায় যারা ইনবক্স করে আমাদেরকে ঘটনাগুলো পাঠাচ্ছে সেখান থেকে সিলেক্টেড ঘটনাগুলো আমরা রিড আউট করছি সেখানটায়। এবং আমাদের ফেসবুকের এশিয়ান রেডিও যে ফ্যান পেজ রয়েছে সেখানটা আপনি কমেন্ট করতে পারেন, তাহলে আমরা কমেন্টটি পড়ে ফেলবো। কাজী জাভেদ হোসেন জিম তিনি আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন যে ঘটনাগুলো সত্যি খুব ভালো লাগছে আর খুব ভয়ও লাগছে, আজকে আমার সাথে আরো নতুন দুজন আসছে এই ভৌতিক শোনার জন্য, ওরা FM এ শুনেছে নুমান আর রাকিব ফুতুলা থেকে আমাদেরকে শুনছে নারায়ণগঞ্জ থেকে, আর আমরা সেই চারজন ঢাকা থেকে এখনো আছি, সবসময় থাকবো ভৌতিকের পাশে। আচ্ছা, রয়েছেন উত্তর পাঙ্গা কেরানীগঞ্জ ঢাকা থেকে, তিনি আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেছেন। রাইট নাও আমরা চলে যাবো আরেকটা স্টোরিতে, ফিরছি একটু পর আপনার কমেন্ট এবং SMS মাধ্যমে, SMS গুলো সবকিছু নিয়ে আপনার ঘটনাগুলো অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে থাকুন, আমরা ফিরছি।
আমার নাম মোহাম্মদ গালিব হোসেন, আমি থাকি বরিশাল, আমি পলিটেকনিক্যালে পড়াশোনা করি। আমার ঘটনা বলার আগে আমার বাসা সম্পর্কে কিছু বলে নেই। আমি যে বাসায় থাকি সেটা চারতলা, আমি থাকি তৃতীয় তলায়। আমাদের বাসাটা হল ভুতুরে টাইপের। রাত 12:30 পরে নানা রকমের শব্দ শোনা যেত, যেমন কেউ নূপুর পরে হাঁটাহাঁটি করলে যেমন শব্দ হতো, তেমন মাঝে মাঝে কান্নার শব্দ শোনা যেত। আবার পেঁয়াজ বাটলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হতো। প্রথম প্রথম শুনেছি এই বাসার ছাদে থেকে নাকি একটা মেয়ে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। ওই থেকেই এই বিল্ডিং এর মানুষজন অনেক কিছু দেখতে পেত। আমাদের ক্লাস ছিল বিকেল শিফটে, তাই বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যেত। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম, হঠাৎ করে কিসের সাথে যেন একটা ধাক্কা খেয়ে পড়ে গেলাম। ভাবলাম ক্লান্ত, তাই পড়ে গেছি। যথারীতি বাসায় গিয়ে কিছুক্ষণ পর ভাবতে লাগলাম, উপরে ওঠার সময় কোনো কিছু দেখলাম না, তাহলে পড়ে গেলাম কিভাবে? মাথা থেকে চিন্তা দূর করে দিলাম। পরের দিন আম্মু চলে যায় ঢাকায়, আর বড় ভাই কাজের জন্য আটকা পড়ে। ভাইয়া ফোন করে বলে দিল, খাওয়া দাওয়া করে আমি যেন তাড়াতাড়ি শুয়ে পড়ি। ভাইয়ার কথা মতো রাত 10 ভেতরে ঘুমিয়ে গেলাম, কিন্তু হঠাৎ কিসের শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে খুঁজতে খুঁজতে দেখি রান্নাঘরে হাঁড়ি পাতিল পড়ে আছে। সব ঠিক করে শুয়ে পড়লাম। আবার শুনি কেউ চুরি গোসল করে তার শব্দ। বাসায় আমি একা, কেউ নেই, তাহলে এত রাতে গোসল করে কে? ভয়ে আমি কাঁপছি। তখনকার ঘটনা এবং আগের ঘটনাগুলো মনে পড়ে গেল। বিছানা থেকে উঠে যে দেখব তাও সাহস হচ্ছিল না। একটু পরে শুনি সেই নূপুরের শব্দ। ভয়ে আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকলাম আর বললাম, এদিকে যাই হোক, কোনো কান দিব না। ঘুম আর চোখে আসছিল না। আমার বিছানায় সব সময় একটা কোলবালিশ থাকত, ওই দিনও ছিল। আমি ভয়ে একদম বাঁকা হয়েছিলাম। তখন আমি কোলবালিশের সাথে শরীর লাগিয়ে শুয়ে আছি। পরে অনুভব করতে লাগলাম, আমার পাশের বালিশ তো এত ছোট না, সেটা তো অনেক উঁচু। তখন আরো বেশি ভয় পেয়ে গেলাম। তখন আমি মুখ থেকে চাদরটা একটু সরালাম, দেখি আমার কোলবালিশ আমার দু চোখে সামনে আছে, তাহলে আমার পেছনে ওটা কি? তখন আমি কি করব বুঝতে পারছিলাম না। ভয়ে ভয়ে একটু তাকালাম, তারপর যা দেখলাম আমি কখনো কল্পনা করিনি এই জিনিস দেখব। আমি দেখি একটা মেয়ে। তখন আমার সারা শরীর যেন অবশ হয়ে গিয়েছিল, হাত পা একটু নড়াতে পারছিলাম না, এত জোরে জোরে চিৎকার করতেছিলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ আসছিল না, যেন আমি বোবা হয়ে গেছি। ওইটা এসে আমার মুখের উপর উঠে গলা চাপ দিয়ে ধরল। আমার রুমের ডিম লাইট জ্বলছিল, তার আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম মেয়েটার চেহারা। কি বিভৎস, কি অদ্ভুত! প্রায় 20 মতো ধস্তা ধস্তে চলে আমার সাথে। তার কিছুক্ষণ পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আর আমার কিছু মনে নেই। সকালে আমি নিজেকে আবিষ্কার করি যে আমি ফ্লোরে শুয়ে আছি উপুর হয়ে। তখন আমার শরীরে প্রচুর পরিমাণ ব্যথা করছিল। সারা শরীরে দেখি নখের আঁচড়, আর পায়ের গোড়ালিতে দেখতে পেলাম তিনটা আঙুলের ছাপ। কোন রকম কষ্ট করে উঠে বিছানায় গিয়ে আমার সেলফোন চেক করি, দেখি 36 কল আমার আম্মু করেছে। আমি তাড়াতাড়ি আম্মুকে ফোন দিয়ে বললাম, এত রাত থেকে ফোন দিয়েছো কেন? আম্মু নাকি কাল রাতে স্বপ্ন দেখেছে, আমায় কোনো এক হিংস্র প্রাণী তাড়া করছে। তখনই তার ঘুম ভেঙে যায় আর আমায় ফোন দেয়। আমি এই ঘটনার কোনো হাদিস আজ পেলাম না, কি হলো সেদিন রাতে আমার সাথে। খোদা হাফেজ ভাইয়ারা, এ ছিল আমার ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ ঘটনা লিখে পাঠাবার জন্য। এবং অসম্ভব সুন্দর একটি ঘটনা আমরা শুনে ফেললাম, কিছুটা বিশ্বাসযোগ্য না, পুরোটাই বিশ্বাসযোগ্য আমি বলবো ঠিক আমার ভিউ থেকে, বিকজ পুরো সময়টা জুড়ে আমি একদম মন দিয়ে শোটা শুনছিলাম। আপনি কি করছেন, কি ভাবছেন আমাদের এই ঘটনাগুলো নিয়ে, সেই ঘটনাগুলো লিখে কিন্তু অবশ্যই সেই ব্যাপার স্যাপারগুলো লিখে আমাদেরকে কমেন্ট করতে পারেন। কমেন্ট করবার জন্য রয়েছে ফেসবুক মাধ্যম, রয়েছে SMS মাধ্যম। যারা ফেসবুক মাধ্যমে লিখতে চান তারা facebook.com/AsianRadio সেই ঠিকানায় চলে যাবেন এবং শুরুতে যে পোস্টটি দেখতে পাবেন সেই পোস্টে লাইক দিয়ে কমেন্ট করবেন, আমরা ট্রাই করবো সেটি রিড আউট করবার জন্য। এবং গঠনমূলক আলোচনা কিংবা সমালোচনা যেটাই হোক না কোনো, আর সেটাই ঠিক এই মুহূর্তে আমাদেরকে লিখেছেন বাপ্পি জুরাইন থেকে, তিনি বলছেন ভাইয়া সেই রকম হচ্ছে আজ, আমি আর আমার ফ্রেন্ড মনির, উমর আবদুল্লাহ, সোহাগ আপনাদের শুনছি, খুব ভয় পাচ্ছি বাট শুনছি, সবাই এনজয় করছি। থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর একটা শো উপহার দেবার জন্য, ইওর মোস্ট ওয়েলকাম। রয়েছেন আমাদের সাথে রফিকুল ইসলাম সবুজ, তিনি বলছেন ভাইয়া আমি আর আমার মামা সাগর রুমের লাইট অফ করে প্রোগ্রামটি শুনছি, আজকের ঘটনাগুলো অনেক ভালো লাগছে, আমার নিজের কাছেও আজকের ঘটনাগুলো একটু বেশি রকমের ভালো লাগছে এবং বেশি ভয়ঙ্কর লাগছে, বিকজ আমি চিন্তা করেছিলাম যে আজকে শোটা করে ঘুমিয়ে পড়বে এবং রাত তিনটা পর্যন্ত, হয়তো তিনটার পরে উঠে দেন সেহরি করে ঘুমাবো, বাট আমার এখন কেন জানি মনে হচ্ছে না ভৌতিক নিয়ে আরো রিসার্চ করতে হবে এবং দেন হয়তো বা সেহরি করে আমি ঘুমাবো, বিকজ আমরা যেটা চাই সেটা হচ্ছে বেস্ট একটা হরর সেগমেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার জন্য প্রতি মঙ্গলবার। এবং পুরো টিমে কাবু শাহরিয়ার, আমি, ক্রিস্টোফার গোমেজ, ইমন, ফিরোজ সহ আমরা প্রত্যেকটা মানুষ ট্রাই করি আপনাকে বেস্ট ঘটনাগুলো দেওয়ার জন্য। ফারদিন শিকদার রাজীব তিনি আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন ভাই আমিও শুনছি আওসাম স্টোরি, ভয় লাগছে ব্রো অনেক বেশি, একটা রুমে শুনছি, এবং আপনি ঢাকা মানিকগঞ্জ নাকি মানিকনগর থেকে আপনি শুনছেন আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। সামির সিমি নাকি সামার সিমি ঠিক বুঝতে পারছি না, তিনি বলছেন যে তার কাছে ঘটনাগুলো ভালো লাগছে। রয়েছেন আমাদের সাথে শরীফুল ইসলাম, শরীফ ভাই আমার কাছে অনেক কাহিনী আছে আমার সাথে ঘটনাগুলো ঘটেছে কিন্তু কিভাবে বলবো, দুটো ওয়ে রয়েছে আপনার সেই ঘটনাগুলো আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, একটি হচ্ছে সরাসরি আপনি স্টুডিওতে এসে সেই ঘটনাটি বলবেন এবং আরেকটি হচ্ছে আমাদের ভৌতিক পেজে ঘটনাটা লিখে পাঠাবেন, আমরা শরীফ, আমরা ফিরোজ খানের কণ্ঠে সেটি শোনার চেষ্টা করবো। এবং যদি স্টুডিওতে এসে আপনি ঘটনাটা শেয়ার করতে চান তাহলে আপনাকে সিম্পলি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলতে হবে AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন এবং তারপর লিখতে AR লিখে স্পেস দিয়ে সবার আগে B90.8 লিখতে হবে। দুঃখিত আমি আরেকবার বলছি, সবার আগে লিখে ফেলবেন AR স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি এসপিস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটা। এবং যদি স্টুডিওতে আসা সম্ভব না হয় তাহলে আপনার জন্য বেস্ট ওয়ে হচ্ছে ভৌতিকের পেজ, এবং ভৌতিকের পেজের অ্যাড্রেস হচ্ছে facebook.com/bhautik90.8, সেই অ্যাড্রেসে চলে যাবেন এবং লিখে পাঠাবেন। আর যদি রেকর্ড করে আমাদেরকে পাঠাতে চান তাহলে রেকর্ডের অ্যাড্রেসটি হচ্ছে bhautik908@gmail.com, সেখানে মোবাইলে স্পষ্টভাবে আপনি রেকর্ড করেই সেই রেকর্ডের ফাইলটি যদি আমাদেরকে পাঠিয়ে দেন তাহলে আমরা সেটি অনলাইন করবার চেষ্টা করবো। ভৌতিক বানানটা আরেকবার বলে দিচ্ছি bhautik908@gmail.com। রয়েছেন আমাদের সাথে ফাহাদ খান, তিনি বলছেন ফোন নষ্ট হয়ে গেছে, কষ্ট করে ছোটখাটো ফোন জোগাড় করে আপনি শুনছেন ভৌতিক, অলরাইট আপনার কাছে সত্যি আমরা অনেক বেশি কৃতজ্ঞ এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। নয়ন ইসলাম তিনি বলছেন ভাইয়া ভৌতিক ধন্য, কনক ভাই এবং ফিরোজ ভাইয়ের জন্য ধন্যবাদ, সকল ভৌতিক কর্মীদের এরকম কিছু আমাদের উপহার দেওয়ার জন্য সালাম রইল তোমাদের প্রতি। নয়নকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা SMS মাধ্যমে কিছু SMS পড়ে নিতে চাই।
SMS লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। মনীষ আছে নারায়ণগঞ্জ থেকে, আমি আর আমার আম্মু মিলে শুনছি, খুব ভয় লাগছে। লাবিব আছে আমাদের সাথে, এতদিন আপনারা কোথায় ছিলেন, আপনাদের জন্য ওয়েট করছিলাম, এটা আমাকে লেগেছে। আমাদের সাথে আছে রকি বনশ্রী থেকে, রফি আছে বংশাল থেকে, শুনছে সত্যি অনেক ভালো লাগছে। জিওয়ের আছে আমাদের সাথে, সে এবং তার এবং সুয়াদ মিলে শুনছি সবাই, আমাকে লেগেছে। ওয়াসিম খান আছে আমাদের সাথে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। রুমি ফ্রম রমনা পুলিশ কমপ্লেক্স থেকে শুনছে, ওয়াসাম লাগছে। আমাদের নীলা আছে আমাদের সাথে, গাজীপুর থেকে, ভয় লাগছে। এরিন লিখেছে আমাদেরকে, মারুফুত্রা থেকে লিখেছে, আমি আর আমার ফ্রেন্ড লাইট অফ করে খুব শুনছি, খুব ভয় লাগছে। রিয়া মণি ঢাকা থেকে লিখেছে, আমি আর আমার ফ্রেন্ডরা, আচ্ছা নতুন বন্ধু আমরা লিখেছে, শুনছে খুব ভালো লাগছে আমরা লিখেছে। ফারিয়া আমাদের সাথে আছে, মিম লিখেছে আমাদের সাথে আছে, রিপন শাওন আছে আমাদের সাথে বাডা থেকে, লিওন চৌধুরী আছে, ভাইয়া ভয় লাগছে আর ভয় পেতে চাই। কানিস ফাতেমা নিধি আছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ সবগুলো বন্ধুদেরকে আমাদের সাথে জয়েন করার জন্য। কোন শুনছে
অবশ্যই শুনছেন ভৌতিক 90.8, যেখানটায় আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে রয়েছে। বলছিলাম বারমুডা ট্রায়াঙ্গেলের বিভিন্ন রহস্যের কথা এর আগের এপিসোডে, ঠিক আগের এপিসোডে না, 23তম এপিসোডে, এবং আজকে আমাদের 25তম এপিসোড চলছে। মাঝখানের এপিসোডে বেশ কিছু ইমেইলের মাধ্যমে, SMS এর মাধ্যমে এবং ইনবক্স এর মাধ্যমে আমরা অনেকগুলো কমেন্ট পেয়েছি, কিছু রিকোয়েস্ট পেয়েছি, যাতে করে বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে আপনাদেরকে আরো বেশ কিছু ইনফরমেশন দিতে পারি। বারমুডা ট্রায়াঙ্গেল, যেখানটায় সামরিক বেসামরিক অনেকগুলো প্লেন এবং জাহাজ নিখোঁজ হয়েছিল, এবং সেই জায়গায় 1918 সালে সেখানে US নেভির কয়েকটি জাহাজ নিখোঁজ হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে সাইক্লোপস জাহাজের অদৃশ্য হওয়ার ঘটনাটি। সেখানটায় ছিল 309 জন যাত্রী। 19,000 টন ভারী জাহাজটি বার্বাডোস থেকে মাল্টি বোমের দিকে যাত্রা করেছিল। আরেকবার বলছি, 19,000 টন ভারী জাহাজটি বার্বাডোস থেকে মাল্টি মোড়ের দিকে যাত্রা করেছিল। এই জাহাজটি সেখানে অদৃশ্য হয়ে যাবে, এবং সেখানকার সেই 19,000 টন ভারী জাহাজটির ধ্বংসাবশেষের একটি ক্ষুদ্র সুতাও সেখান থেকে খুঁজে পাওয়া যায়নি। ফিরোজ খানের সাথে আপনি ভৌতিক 90.8 শুনছেন, যেখানটায় দুটো পর্যন্ত থাকবার কথা রয়েছে কনক এবং ফিরোজ খানের। বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে আপনাকে আজকে আরো বেশ কিছু ইনফরমেশন দিতে চাই, এবং যেসব ইনফরমেশন দিব একেবারে আমার কোন বানোয়াট ইনফরমেশন না, এবং যেখান থেকে পেয়েছি সেখান থেকে কালেক্ট করছি এমনটাও না। কিন্তু সার্টিফাইড ওয়েবসাইট যেখানে যারা সত্যি সত্যি এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করেছিল, পুরো পৃথিবীতে সব বিগ সায়েন্টিস্ট এবং সব থেকে বড় মানের বিশেষজ্ঞরা, তাদের সেই রিসার্চের বিষয়গুলো আমি কালেক্ট করেছি এবং আপনাদেরকে দেবার চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে সেই কথাবার্তাগুলো আমাদের ফেসবুক এবং SMS এর মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাতে হবে। সবার আগে যেটা করতে হবে, ফেসবুকে চলে যেতে হবে, facebook.com/asianradio সেই ঠিকানা, এবং সেখানে গিয়ে লিখে ফেলবেন আপনার কমেন্টটি, আর লাইক দিয়ে শেয়ারও করে ফেলতে পারেন, যাতে আপনার বন্ধুরা যারা জেগে রয়েছে, সেহরি পর্যন্ত জেগে থাকবে এমন সব বন্ধু, তারা এই শোটা শুনতে শুনতে তাদের টাইমটা পাস করতে পারে এবং হরর বিষয়টাকে এনজয় করতে পারে। SMS মাধ্যম রয়েছে, AR লিখে স্পেস আপনার নাম, লোকেশন এবং কথাবার্তা লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়।
আসসালামু আলাইকুম। অনেকদিন পর লিখলাম, আজ আমার এক চাচাতো কাকার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছি। আমার চাচাতো কাকার নাম ইখলাস, তিনি একজন গাড়ি চালক। এবার মূল ঘটনা আসা যাক। আমি তখন সম্ভবত পঞ্চম শ্রেণীর ছাত্র। একদিন ইখলাস কাকা প্রচুর গরমের কারণে বারান্দার একটা রুমে ঘুমিয়েছিল। আনুমানিক 3টার দিকে তার একটু টয়লেটে যাবার প্রয়োজনে ঘুম ভেঙে যায়। তিনি বিছানা থেকে উঠে টয়লেটে যান। হঠাৎ করে কাকার মনে হল কে যেন তাকে একটা ডাক দিল, কিন্তু কাকা টয়লেটে থাকার কারণে ডাকে সাড়া দিলেন না। কিছু সময় পর আবার একটা ডাক আসলো, ইখলাস মাছ ধরতে যাবি, আজ অনেক মাছ পাওয়া যাবে। তখন কাকা বুঝতে পারল এটা তার এক বন্ধু আবু তালেবের কণ্ঠ। তখন কাকা ডাকে সাড়া দিল এবং বলল, হ্যাঁ যাব। বলে রাখা ভালো, কাকাদের বাড়ির সামনের দিকে ছিল খাল জাতীয় একটা জায়গা। তখন কাকা টয়লেট থেকে বের হয়ে বলল, তুই দাঁড়া, আমি চাল নিয়ে আসি। তখন কাকার বন্ধু বলল, চাল আমি নিয়ে এসেছি, তোর আনা লাগবে না, তুই শুধু আমার সাথে আয়। এ কথা বলেই কাকার বন্ধু হাঁটতে শুরু করল। কাকাও কিছু না বলে তার পেছনে পেছনে হাঁটতে শুরু করল। কাকারা যেখানে মাছ ধরবে সেখানে হাঁটুর থেকেও কম পানি ছিল। কিছু দূরে যাবার পর কাকা খেয়াল করল তার বন্ধু অন্য পথে হাঁটা দিচ্ছে। তখন কাকা বলল, কিরে ওদিকে কোথায় যাচ্ছিস, ওদিকে তো শুধু কাদা, পানি নেই। তখন বন্ধুটি বলল, চুপচাপ আমার পিছনে পিছনে আয়, বেশি কথা বলবি না। তখন কাকা বলল, আমি আর যাব না ওদিকে, কাদার মধ্যে হাঁটতে কষ্ট হচ্ছে। এ কথা শোনা মাত্র কাকার বন্ধুটি বিকট একটা হাসি দিয়ে কাকার দিকে এগিয়ে আসলো এবং তার গলা চেপে ধরল। কাকা তখন বুঝতে পারল লোকটি আসলে তার বন্ধু ছিল না। কাকা তার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু লোকটি কাকাকে কাদার মাঝে গেড়ে দেবার চেষ্টা করছিল, এমনকি কিছু কাদা কাকার মুখের ভেতরে ঢুকিয়ে দিল। এভাবে তারা দুজনের মধ্যে
ধস্তাধস্তি এক পর্যায়ে দূরে কোন এক মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসল। তখনই লোকটি অদৃশ্য হয়ে গেল। এদিকে সকালে একটা লোক মাছ ধরতে যাবার সময় দেখতে পায় কাকাকে কিছুনে বুক পরিমাণ কাদার ভেতরে গেড়ে রেখেছে। কাছে যেয়ে তিনি দেখতে পান লোকটি হল এখলাস কাকা। তিনি তখন জোরে চিৎকার করাতে আশেপাশের অনেক মানুষ এসে কাকাকে অজ্ঞান অবস্থায় তুলে নিয়ে যায়। যখন কাকার হুঁশ ফিরে আসে তখন তিনি সবাইকে ঘটনাটি খুলে বলেন। ভালো লাগলে পড়ে শোনাবেন, তবে একটি কথা না বললেই নয়, কিছুদিন আগে আমার এক বন্ধুর একটা ঘটনা প্রকাশ হয়েছিল। তার নাম ছিল উজ্জ্বল। তার সাথে আরো একটা ভৌতিক ঘটনা ঘটছে, এতে করে সে খুব অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। আর নতুন ঘটনা অন্য একদিন পাঠিয়ে দেব। আমি শেখ আব্দুল মামুন।
থ্যাংক ইউ সো মাচ শেখ আব্দুল মামুনকে, যিনি আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছেন। এবং উজ্জ্বলের জন্য আমরা দোয়া করি তিনি সুস্থ হয়ে উঠবেন। এবং বেসিক্যালি উজ্জ্বলের সাথে এগেন কি ঘটছে সেই ঘটনাটা আমাদের এখানটায় লিখে পাঠাবেন আরেকবার হয়তো। এবং যেহেতু আপনি নিয়মটা জানেন, নতুন শ্রোতাদের উদ্দেশ্যে আরেকবার বলছি, facebook.com/bhautik90.8 সেই অ্যাড্রেসে তিনি এই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন এবং আমরা সেটি ফিরোজ খানের কণ্ঠে, চমৎকার কণ্ঠে শুনে ফেললাম। আপনার জন্য সেই অপশনটি খোলা রয়েছে, আপনি ঘটনা লিখে পাঠাবেন এবং আমরা পড়ে শোনাবো বিটির সব থেকে বড় হরর সেগমেন্ট শোতে। এই মুহূর্তে আছে কনক এবং ফিরোজ খান, আপনার সাথে রয়েছি facebook.com/asianradio। সেই ঠিকানায় আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন, যারা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হোপফুলি আপনারা শেয়ার দিবেন যাতে আপনার বন্ধুরা এই শোটি, যারা ভূত রিলেটেড শো পছন্দ করে তারা শুনে ফেলবে। রয়েছেন শাহরিয়ার ফেসবুক মাধ্যমে, থেকে বলছেন, আমার দেশের বাড়ি বগুড়া শহরের বৃন্দাবন পাড়ায়, বাড়ির পাশে 500 বছরের পুরনো গাছ, নিচে কবরস্থান, প্রতিদিন জিন যাতায়াত করে থাকে আগুনের গোলা হয়ে। অলরাইট, এরকম ঘটনা আমরা শুনেছিলাম, আগুনের গোলা হয়ে তারা যায়। সো আমার মনে হয় বিস্তারিত ঘটনাটা শাহরিয়ার যদি লিখে পাঠান আমাদেরকে, আমরা পুরো ঘটনাটা পড়ে শোনাবো। রাকিব আহমেদ ওভি, তিনি বলছেন, কোনাপাড়ার যাত্রাবাড়ি থেকে বলছি, আমরা তিন বন্ধু মিলে বাড়ির ছাদে বসে সাউন্ড বক্সে লাউড স্পিকার দিয়ে শুনছি এবং অনেক ভয় করছে। সবার জন্য শুভকামনা জানাচ্ছি প্রতি মঙ্গলবার ঠিক রাত 12টায়। রয়েছেন মোহাম্মদ রমজান, তিনি বলছেন, ভাইয়া একা একা শুনছি, খুব ভয় লাগছে, সাউন্ড সিস্টেমটা খুবই ভালো লাগছে আপনার। এমডি অলিল হোসেন রাজ, তিনি বলছেন, রনক ভাই, আচ্ছা দিস ইজ নট রনক ভাই, দিস ইজ কনক ভাই, ক ন ক, ভয় করে ভার অশ্রয়। সো রেডিও জগতের মধ্যে আমি শুধু ভৌতিক শুনি এবং আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগে, আই গেস নামটা ঠিকঠাক মতো নেক্সট টাইম বলে ফেলবেন, এসএমএস মাধ্যমে যাই আমরা।
রাত 2টা পর্যন্ত আপনার সাথে আছি। ভয়ঙ্কর সব ঘটনাগুলো নিয়ে লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে দিয়ে। প্রথমে লিখুন AR, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটি। এটা আমাদের সাথে লিখেছে রায়নার নারায়ণগঞ্জ থেকে, আমার কাছে অনেক স্টোরি আছে কিভাবে পাঠাবো, আপনি যদি লিখে পাঠিয়ে দিতেন তাহলে www.facebook.com/bhautik90.8 সেখানে গিয়ে আপনি ইনবক্স করে বাংলায় সুন্দর করে আপনি ঘটনাকে লিখে পাঠিয়ে দেবেন, আমরা নিশ্চয়ই অনেয়ার করব। আমাদের সাথে আছে কলি চৌধুরী, যাত্রাবাড়ি থেকে, খুব মিস করে তোমাদেরকে শুনছি, প্রত্যেকটা এপিসোড শুনে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। তন্নি আছে উত্তরা থেকে, বেস্ট প্রোগ্রাম এমনটা লিখেছে, থ্যাংকস লিখেছে। মুগ্ধ আছে আমাদের সাথে, শহীদুল ইসলাম আছে আমাদের সাথে সাম্বা থেকে শুনছে, আলামী হুসেন আছে ঢাকা থেকে, পাপ্পু আমাদের সাথে আছে, নবীর আছে গার্নিগঞ্জ থেকে, ভুয়ামণি আছে আমাদের সাথে, নওশীন আছে শান্তিবাগ থেকে, ভালোবাসে ভৌতিক 90.8 কে এমনটা লিখেছে, রনি ফার্মগেট থেকে আমাদের সাথে আছে, আমাদের সাথে আছে সাব্বির ইমরা উত্তরা থেকে লিখেছে, সাজ্জাদ ইমা উত্তরা থেকে লিখেছে, সে লাইট বন্ধ করে শুনছে এমনটা লিখেছে, বেস্ট প্রোগ্রাম এমনটা, আর ফিলিংস তার ভালো হচ্ছে এমনটা লিখেছে, ওয়াহিদ আছে আমাদের সাথে, নাম হচ্ছে বশির আহমেদ আছে আমাদের সাথে, কবির কারণীগঞ্জ থেকে লিখেছে, ঘটনাগুলো খুবই ভালো লাগছে শুনতে, লিটন ঢাকা থেকে, ডেবরা থেকে লিখেছে, সে আছে আমাদের সাথে সবসময় থাকবে, ভৌতিক করছে তার সবচেয়ে প্রিয় শো এমনটা লিখেছে, রাশেদ আছে আমাদের সাথে, রংপুর থেকে আমরা লিখেছি, রেজা আছে আমাদের সাথে ঢাকা থেকে, রিয়া আছে আমাদের সাথে, অসংখ্য বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে কনেক্টযুক্ত আছে।
প্লিজ
শ্রোতা ভৌতিক 90.8 এই পর্যায়ে আমাদের সাথে একজন শ্রোতা রয়েছেন, যার কাছ থেকে আমরা শুনব তার সাথে ঘটে যাওয়া কিংবা তিনি জানেন এমন কোন ঘটনা। প্লিজ আপনি আপনার নামটা বলুন এবং তারপর কোথেকে এসছেন।
আমি রাকিব, লালবাগ থেকে এসেছি। মূলত আমার ঘটনা আমার গ্রামের বাড়ির গায়বন্ধ সুন্দরগঞ্জ থানায়। তো আমি তখন ছোট, অনেক ছোট, ক্লাস থ্রি কিংবা ফোরে পড়ি। আপনারা জানেন অনেক আগে একটা 1999 দিকে একটা আলিফ লেলা সিরিয়াল ছিল। তো মূলত আমি সিরিয়াল দেখতে গেছি, তো রাত 8টার দিকে সিরিয়ালটা শুরু হয়, আমি সিরিয়াল দেখতে যাব 8টার দিকে, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আমি যাচ্ছি পাশাপাশি। আমাদের বাড়িতে টিভি ছিল না, আমার পাশের বরাবর বাড়িতে টিভি ছিল, আমি সেখানে চলে যাই, যাচ্ছি। তো হঠাৎ যাচ্ছি আমি সামনে, আমাদের এলাকায় একটা ছেলে ছিল, ও হচ্ছে নাম ফিরোজ। তো ও নানার, আমাদের এখানে ওর নানার বাড়ি, ও এখানে উঠে আসছে। তো ও না অনেক দুষ্ট ছিল, ওর সাথে দুষ্টামি করতাম অনেক। তো আমি যাচ্ছি, হঠাৎ করে সামনে ওই একটা পুকুর ছিল, ও আমি যাচ্ছি, যাওয়ার পরে পুকুরে দেখি ওরে। তো আমি একা যাচ্ছি, তো ওকে ডাক দিই। তো আমি ওকে ডাকতেছি, ও শুনতেছে তা, ও দাঁড়াচ্ছে না, ও হাঁটতেছে। আমি কি করতেছি, আমি বুঝছি ওর তো দুষ্টামি করি কেন। তো আমরা যাচ্ছি, ও ডাকতেছি, ও শুনতেছে না। পরে আমি দূর দিয়ে ধরলাম, ধরে দেখি যে না বেনিশ হয়ে গেল, বেনিশ হয়ে পর্যন্ত পুকুরের মাছ কেন দাঁড়ানো। আমি জিত করে ওদের দুষ্টমি করি, দৃষ্টি জোর করে মানে ধরতে যাচ্ছি দূর দিয়ে।
বুঝতে পেরেছি, তার আগে ভ্যানিশ হয়ে যাচ্ছে।
হ্যাঁ, তার আগে ভ্যানিশ, হাতের হাতের কাছ থেকে ভ্যানিশ হয়ে যাওয়ার পরে ও পরে কিছু করে দেখে যে পুকুরে মাছ কেন চলে গেছে।
আচ্ছা আচ্ছা, তারপর কি হলো?
তারপর দেখলাম যে ও মাঝখানে চলে যাওয়ার, ও আমি তো দেখে ঘোরা হঠাৎ করে ভয় পেয়ে চলে গেছে, একটা দৌড় দিয়ে চলে গেছে। তো টিভি রুমে সবাই টিভি দেখতেছে, তো আমি টিভি রুমে গিয়ে তাকে দেখি যে ওখানে ফিরোজ। তোকে বললাম তুই এখানে কেন উঠে, তোর নাম দেখলাম যে তোরে ডাকলাম তো শুনলি না, তুই আমরা তোকে ধরতে গেলাম, তুই দৌড় মারলি, দৌড় মারলি দিকে পুকুরে মাঝখানে চলে গেছে, তুই এখানে কিভাবে আসলি? সবাই আমাকে দেখে সবাই হাসতেছে আর বলতেছে কি করে। তো এইভাবেই ছিল, এটাই ছিল আমার প্রথম ঘটনা। পরে আমি রাত্রি গিয়ে বাবারে বললাম যে আমার আব্বা ছিল মূলত একজন তুলার আসে, তিনি সবকিছু বুঝতেন। তো তাকে বললাম, তাকে বলার পর বললো যে কিছু না, ওটা তুই যাই হোক কিছু ভয় না পাওয়ার জন্য ওটা বললো যে কিছু না, ওটা দেখ পরের দিন দেখা যাবে কি হবে। পরে এই বলেই আর আব্বা পরের দিন বললো যে ভয় পেয়েছে। তো কিছু দোয়া কলাম করে আমার ফুটু দিয়ে বললো যে এখন ঠিক আছে, তুমি কিন্তু ঘুমা, পড়াশোনা করা লাগবে না, ঘুমা। অলৌকিক কিছু ব্যাপার তারা অনুভূতি করতে পারে। বা আমার আব্বা ছিল মূলত একজন যে এলাকায় গ্রামে অনেক যে জিন চিন ধরতো বা ভর করতো, তাদের ছাড়ানোর জন্য মানে তুলা রাশির উপর ভর করে তাদের উপরে ই করতো।
আচ্ছা, এনিওয়েজ, অবশ্যই আপনার কাছে হয়তো এরকম কোনো ঘটনা আছে, আমরা শুনবো, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এসএমএস এবং কমেন্ট নিয়ে তারপর এটাই আপনার কাছে ফিরে আসি।
আরিয়ান নারায়ণগঞ্জ থেকে ভাইয়া আমি আপনাদের নিউ বন্ধু, স্টোরিগুলো খুবই ভালো লাগছে, সবসময় থাকবে বলেছে, ইনশাআল্লাহ সবসময় আপনাদের সাথে থাকবে। ইমরান খান আছে আমাদের সাথে, ত্রয়ী ঢাকা থেকে, আমি তোমাদের নিউ ফ্রেন্ড। এমনি রাসেল বাবু আছে আমাদের সাথে, তারা অনেকগুলো বন্ধু মিলে শুনছে। মুন আছে আমাদের সাথে, ইসলাম রামপুরা থেকে লিখছে খুব ভয় পাচ্ছি। শাহিন যাত্রাবাড়ি থেকে লিখছে খুব ভয় পাচ্ছি, লাইট অন করে শুনছে সে এবং তার ফ্রেন্ড। লিখেছে এমবি রাব্বানি লক্ষ্মীপুর থেকে, ভাইয়া প্রতি সপ্তাহে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত অপেক্ষা করি কখন আপনাদের শ্রোতা শুরু হবে, ধন্যবাদ আপনাকে। আমি লিখেছি, আমি রুবেল ফার্মগেট থেকে লিখছি, নাইস স্টোরি গুলো আপনি লিখেছে। তৃষা মণি উত্তরা থেকে আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে মোহনা গাজীপুর থেকে লিখেছে, গাজীপুর পুলিশ লাইন ভাইয়া পুলিশ লাইন থেকে আছে সে, সেকেন্ড স্টোরিটা তার অনেক ভয়ঙ্কর ভালো লাগছে আপনি লিখেছে। মুকুল আছে আমাদের সাথে, মাহফুজ আছে আমাদের সাথে, আবির মামুন আছে ঢাকা থেকে আমাদের সাথে, তৃষা মণি লিখেছে, নাদিম লিখেছে, মেবুল আছে আমাদের সাথে, ব্রাসেল ইঞ্জিনিয়ার আনিক আছে আমাদের সাথে লিখেছে, চাঁদ আছে আমাদের সাথে, আশিক তৃণা আছে আমাদের সাথে, তানিয়া গাজীপুর থেকে গেছে, আচ্ছা ওকে ভয় পাচ্ছে সে এবং তার বন্ধুগুলা, অয়ন আছে আমাদের সাথে, কনক।
Hee hee hee.
ইউ সো মাচ ফিরোজ খান, আমাদেরকে জানিয়ে দিলেন এসএমএস মাধ্যমে ঠিক এই মুহূর্তে কারা কারা আমাদেরকে শুনছেন। এবং বলছিলাম বারমুডা ট্রাই অ্যাঙ্গেলের কথা, যেখানটায় বিভিন্ন সামরিক বেসামরিক প্লেন কিংবা জাহাজ একের পর এক নিখোঁজ হয়ে যাচ্ছেন, এবং সায়েন্টিস্টরা সেই 1900 সাল থেকে কিংবা 1800 সাল থেকে নিখোঁজ হয়ে যাওয়া কোনো প্লেনের কোনো হদিশ এখন পর্যন্ত খুঁজে পাননি। এবং সেসব ঘটনার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে বারমুডা ট্রাই অ্যাঙ্গেলের খুবই বিখ্যাত একটি ঘটনা, যেটি মূলত ঘটেছিল 1962 সালের এপ্রিল মাসে, এবং সেই ফ্লাইটটির নাম ছিল ফ্লাইট 19। আর এটি নিয়ে আমেরিকান লিজান ম্যাগাজিনে লেখা হয়, বলা হয়ে থাকে এই ফ্লাইটের দল নেতাকে নাকি বলতে শোনা গিয়েছিল নানান আজগুবি কিছু কথাবার্তা, এবং পরবর্তীতে তিনি এর অর্থ দাঁড়া করেছেন যে আমরা কোথায় আছি জানি না, সবুজ রঙের পানি, কোথাও সাদা কিছু নেই। এতেই প্রথম ফ্লাইটটি 19 কে কোনো অতিপ্রাকৃতিক ঘটনার সঙ্গে যুক্ত করা হয়। অর্থাৎ একদম শেষ মুহূর্তের দিকে ক্যাপ্টেন সেখান থেকে শুধু বলছিল, যখন বারমুডা ট্রায়াঙ্গেলের দিকে যায় আর সেখান থেকে জাস্ট সিম্পলি বলছিল যে আমি কোথায় আছি জানি না, এবং সেখানে যা কিছু দেখা যাচ্ছে সবকিছু হচ্ছে সবুজ রঙের পানি, কোথাও সাদা কোনো কিছু নেই। এবং এর এই 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 মেসেজটি তিনি পৌঁছে দেবার পরপরই সেই প্লেনটি বিধ্বস্ত হয়ে যায় এবং সেখানে আর আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। ইনফ্যাক্ট পরবর্তীতে এত রিসার্চ করা হয়েছে, সেই প্লেনের কোনো ধ্বংসাবশেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই মুহূর্তে আজ কনক এবং ফিরোজ খানের সাথে শুনছেন ভৌতিক 90.8। SMS এবং ফেসবুক মাধ্যম যে দুটি মাধ্যমে আপনি আমাদের সাথে জয়েন করবেন, AR লিখে স্পেস নাম ঠিকানা এবং কথাবার্তা লিখে সেন্ড করবেন 2323 নাম্বারটা। যদি যারা যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তাদের জন্য অ্যাড্রেসটি হচ্ছে AR লিখে B90.8 লিখতে হবে, দেন স্পেস আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323। এই নাম্বারে facebook.com/asianradio সেই ঠিকানা আমাদেরকে নিম্নদ তিনি লিখেছেন 2015 সালের ডিসেম্বর মাস আমি কুমিল্লা যাই ইউনিভার্সিটি টেস্ট এক্সাম দিতে, ওখানে বনকুট গ্রামে কয়েকটি ঘটনা ঘটে, ওখানে একজন জিন বিশ্বাসযোগ্য রয়েছে। আচ্ছা তাহলে সেই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিন প্লিজ ভৌতিকের পেজে, এবং ভৌতিকের পেজের অ্যাড্রেসই হচ্ছে facebook.com/bhautik90.8। তাহলে আমরা ট্রাই করবো সেটি ফিরোজ খানের কণ্ঠে অন এয়ারে শোনবার জন্য। আমরা এগেইন বাকি ভাইয়ের কাছে চলে যাবো এবং তার কাছ থেকে শুনবো তিনি যে ঘটনাটা শেয়ার করবেন। জি আপনি ঘটনা শুরু করুন।
মূলত আমার ঘটনা ছিল আমার মেজো ভাইকে নিয়ে। তো মেজো ভাই ছিলেন, উনি তখন ছিলেন অনেক 20-22 বছরের ছেলের, অনেক আগে। তো উনি অত্যন্ত সাহসী ছিলেন এবং সহনশীল ডানপিটে ছিলেন, প্রচুর সাহস, যা মানে অনেক সাহস ছিল। তো উনি হঠাৎ একদিন ওনার সাথে ফ্রেন্ডের সাথে বাজি লেগে অনেক দূরের থেকে মানে গাছ বা শ্মশান থেকে নিয়ে আসতো, মানে ওই যে হার বা বাঁশ ওটা পুরানো।
আচ্ছা এটা ওটার নেশা ছিল নাকি শুধুমাত্র বাজির?
হ্যাঁ এটা বাজির ধরে, মানে ওটা ভয়ঙ্কর ছিল, তো এলাকার ভয়ঙ্করের কারণে ওটা অনেকে যাইতো না ওখানে। ওনার ফ্রেন্ডরা বলতো ওখানে অনেক সাহস দেখে ওনার বলতো যে বাজি ধরে ওটা নিয়ে আসতে পারলে তোকে 500 টাকা দিবো বা কিছু খাওয়াবো এরকম টাইপ।
আচ্ছা
তো এরকম এক ঘটনা অনেক হামেশি করতো। তো হঠাৎ একদিন অনেকদিন পরে একদিন ওই গোড়ের এক ট্রেন বলছিল, আমাদের ওখানে একটা শ্মশান ছিল, তো শ্মশান ছিল বড় শ্মশান, তো বললো যে ওই শ্মশান থেকে একটা একমাত্র একজন ডাক্তার ছিল আমাদের ওখানে, উনি মারা গেছে, মারা যাওয়ার পরে ওনার নামে অনেক কিছুই ছিল। তো বললো যে উনি শ্মশান মরা পড়াইছে, তো ওখানে গিয়ে ও একটা লাঠি আছে, মানে এই যে বাঁশ যেটা দিয়ে ঘুঁটে মারে, বা ওই হিন্দুদের পুরালে কিন্তু এগুলো দিয়ে মানে বড় বড় বাঁশ ছিল, বাঁশগুলো চিতার উপরে যে বাঁশ থাকে না, বাঁশ নিয়ে আসতো, যে ওই বাসটা নিয়ে আসতে পারলে তোকে আমি যা খাওয়াবি তাই খাওয়াবো। তো ওরা তো একদিন 12টা বাজে গেছে, তো ওর বললো যে 12টা বাজে এখন চল, তো 12টার পরে চলে গেছে। তো 12টার পর চলে গিয়ে ও গিয়েছে
রাত 12টার পর
চলে গেছে। তো যাওয়ার পথে শ্মশানে যাওয়ার আগে একটা রাস্তা পড়ে, তো রাস্তাটা পার হবে, রাস্তা থেকে নেমে যেতে হবে শ্মশানে। তো রাস্তা থেকে নেমে দেখে একটা বিড়াল, তো বিড়াল লাভ দিয়ে চলে গেছে, ও আছে বিড়াল অত চলে গেছে। তো সামনে গেছে, সামনে গিয়ে দেখে একটা মানে কেমন যেন ঘটমট আওয়াজ, মাংস বা হাড় চিবানোর একটা আওয়াজ ছিল। তো পরে চলে গেল। তো উনি যায় দুপুরে দেখে বাসটা পড়ে আছে, তো তিনি ভয়ঙ্কর কিছু দেখেননি। তখন বলছে যে উনি যখন বাসটা নিচ্ছে, বাসটা নেওয়ার পরে পিছন থেকে বললো যে ওটা ধরিস না, কি পার্টি গায়েবি আওয়াজ বা কিছু একটা বললো যে ওটা ধরিস না, ওটা দিস না। তো ঠিক আছে, ও নিল, ও তো অতটা কিছু গ্রাহ্য করলো না, ও নিয়ে চলে আসছে। চলে আসতে হচ্ছে পিছন দিয়ে মনে করেন যে তুফানের মতো মনে করেন যে কি একটা মানে ঝড় চলে আসছে।
আচ্ছা,
ওটা তখন একটু ভয় পেয়ে গেছে, অনেক প্রচন্ড ঝড় আর ইয়ার মতো চলে আসছে, ঝড় চলে আসছে। চলে আসার পরে যে অনেক দূরে আসার পরে ওটা ফ্রেন্ডার বসে আছে। এখন আমার একটু বাড়িতে নিয়ে যা, আমার ভালো লাগতেছে না, অনেক ইয়া লাগতেছে।
আচ্ছা, ওকে,
ঠিক আছে, বাড়িতে নিয়ে আসলো। তো বাড়িতে নিয়ে এসে বললো যে বাসটা ইয়ার করলো, ঠিক আছে বাস নিয়ে আসলি, কালকে সকালে তোদের কি খাওয়াবি। তোদের বাড়ি ওদের ওকে ধরে নিয়ে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে এসে মনে করেন যে রাখলো, ওর ঘুমালো, তো ঘুম আসতেছে না। হঠাৎ দেখে ওর রুমটা ছিল মূলত আলাদা, ওর সিঙ্গেল রুম ছিল আমাদের বাড়ির রুমে, ওর রুমটা ছিল এমন একটা জায়গায় যে ওর বাড়ির রুমের পাশেই ছিল একটা পুকুর বা ঝোপঝাড়, বা ওখানে কোনো বাঁশটা চাষ করতো না, ওখানে যে নোংরা ময়লা টলা এগুলো ফেলানো, তাহলে আমাদের টিউবওয়েল পানিটা নিয়ে এগুলো রাখার জন্য একটা ময়লা, ওখানে ঝোপঝাড়। ও দেখতেছে ঘুমাতে পারছে না, হঠাৎ করে দেখছে টিনের মধ্যে বেড়াচ্ছে ঝড় হাওয়া, মানে সেই রকম একটা অবস্থা। তো ও আরো ভয় পাচ্ছে, এমনি ভয় পাচ্ছে, আরো ভয় পাচ্ছে, চিৎকার চেঁচামেচি করতেছে। পরে আব্বা উঠলো, আব্বা উঠে বললো কি হচ্ছে, আব্বা বললো যে এই অবস্থা আমার, কি হচ্ছে ঝড় হাওয়া এরকম। পরে ওর কাছ থেকে শুনলো যে কি কি হয়েছে বললো আমার কাছে, তো বললো যে এই অবস্থা, আমার ফ্রেন্ডরা বলছিল যে শ্মশান থেকে একটা কিছু আনে দিতে বলে তৈরি বাজি ধরি, তো আনছি, পরে এরকম এরকম হয়েছে আমার সাথে, আমি এখন দেখি ঘরের ভিতরে বা টিনের চালের উপরে কেউ বাইরাচ্ছে বা বাস, ওর রুমের পিছে ছিল বারজার, তো বাস উঠে মানে যে ঘর রুমের চালের মধ্যে বাইরাচ্ছে। ঠিক আছে, বাইরাচ্ছে, তো আব্বা বললো যে ঠিক আছে তুই আমার রুমে চল। তো আমাদের রুমে আব্বাকে, আব্বা উনাকে রুকের রুমে নিয়ে আসলো, আমাদের রুমে নিয়ে এসে আব্বার সাথে ঘুমালো যে ঘুমা, তো কালকে দিনে দেখা যাবে। পরে ঘুমানোর পরে পরের দিন পরে ই করলো যে এই অবস্থা, পরে তাকে ই করলো, ছাড়া ফুঁ করলো, করার পরে ওটা ছাড়লো।
হুজুর না
মানে আমার আব্বা ছিল একজন পুলারাশি, তার ওস্তাদ ছিল, তো তাকে ডাক দেওয়া হলো। তাকে ডাক দেওয়ার পরে তিনি ই করলো, আব্বার মাধ্যমে ওনাকে হাজির করালো, হাজির করে বললো।
এটা কিভাবে মানে মাধ্যমে, তার মাধ্যমে বলতে কিভাবে হাজির করানো হলো?
আমার আব্বা ছিল একটা গোল চক্কর দিয়ে একটা, আমার আব্বাকে বসানো হয় একটা মাটিতে, তো মাটি আব্বার আব্বাকে বসানোর পরে মানে তার চার চার দিয়ে গোল একটা করে চিহ্ন দিয়ে, যে ধান কাটার কাঁচি আছে না, যেখানে চিহ্ন শেষ হয়ে গেছে ওই কাঁচিটা ওখানে গাড়ে রাখে, গাড়ে রাখার পরে তাকে অনেক মন্ত্রতন্ত্র পড়ার পরে তাকে হাজির করায়। তা হাজির করানোর পরে বলে যে এই ঘটনা,
এটা এটা যে হাজির হয়েছে সেটা কিভাবে বোঝা যায়?
উনি যখন, আব্বা যখন ততক্ষণ ওর নিচতে ছিল মানে নর্মালি ছিল, যখন হাজির যায় তখন একটা গর্জন করে উঠে, হ্যাঁ তুই আমাকে ডাকছিস কেন, বলতেছে ডাকছি তোরে কাজের জন্য, তুই আমার এই যে ওকে তুই এই করছিস তো ওকে ছেড়ে যা। তো বললো যে না ওকে ছাড়বো না, ও আমাদের শ্মশান থেকে আমাদের মরা পুরানো ই নিয়ে আসছে, আমাদের মানে ই করছে, তো ওকে আমি ছাড়বো না, ওকে আমি মেরে ফেলবো বা ওকে মানে আজীবন ই করে রাখবো। তো বললো যে ওকে অত কিছু ই করার দরকার নাই, তুই তো জানিস তো আমি কে আর আমি কি করতে পারে তাও তো জানিস মনে হয়, তো ভালো ভালো বলতেছি তুই ওকে ছাড়ে যা, আর যেভাবে হোক ওকে ছেড়ে যা, না হলে ওইটাই তোর জন্য ভালো হবে, কারণ না হলে তো আমি কি করতে পারি তা তো যদি জানিস। পর বললো না তুই কি করিস কর, আমার ওকে ছাড়বো না, ও আমাদের ই করছে ক্ষতি করছে, ওকে আমি ছাড়বো না, ও সাহস বেশি, ওকে আমি সাহস দেখাচ্ছি, ও কালকে বেঁচে গেছে, শুধু ওর বাপ আপা ছিল, তো ওদের বাড়ি বন্ধ করা ছিল, এই জন্য ওকে ক্ষতি করতে পারিনি। তো মূলত আমাদের সবাই ভাই বোন যারা আছে সবাইকে আমাদের শরীর বন্ধ করা ছিল, এই কারণে আমাদের কোন ক্ষতি করতে পারে না,
বন্ধ করা মানে প্রত্যেক শরীর বন্ধ করা ছিল,
শরীর পুরো আমাদের প্রতিটা ভাই বোনে সবার শরীর বন্ধ করে দিয়ে রাখা ছিল।
আচ্ছা,
তো বললো যে ওর শরীর বন্ধ করা ছিল, এই জন্য ওকে পারতেছি না, ওর বাড়ি ওর বাড়ির বের হলে ওকে আমি যেভাবে হোক ওর কি বা রাস্তায় বা কোথাও যে কোথাও হোক ওকে ক্ষতি করেই ছাড়বো আমি। তো এর মাধ্যমে কিছু কথা বলার পরে অনেক কিছু করার পরে মানে কিছু ই নিয়ে আসলো, তেল নিয়ে আসলো, গরম তেল। তো গরম তেল নিয়ে আসার পরে তো চুড়ার উজু চুড়া ওই আব্বা উস্তাদ ছিল, উনি চুড়া টুড়া পরে ওই তেল মানে মুখের মধ্যে চিড়িয়ে মারতেছে আর ও চিৎকার দিয়ে উঠতেছে যে আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, এবার মারিস না, আমি ই করিস না। ওরা বললো যে ঠিক আছে তোকে ছাড়বো, তুই ওকে ছেড়ে যা, তোকে ছেড়ে দেবো আমি। তারপর অনেক কিছু করার পরে ও বললো যে ঠিক আছে আমি ছেড়ে যাবো আর আসবো না ওর কাছে, ওকে দিয়ে ওকে সাবধান করে দিও আর আমি আসবো না, আমাকে ছেড়ে দিই। ঠিক আছে তুই চলে যা, ঠিক আছে তুই চলে যাবি। তখন অনেক লোকজন জমে গেছে আমাদের বাড়িতে, বলছে এনারা এটাকে চিহ্ন রেখে যায়, ওদের শক্তি দেখবো আমরা, ওদের যে শক্তি দেখবো। তো সবাই বলে যে ওদের শক্তি দেখবো, তাহলে ওরা কিছু একটা করে যেতে বলেন। উস্তাদ বলতেছে, উস্তাদ বলতেছে তুই কি করে ই কর, একটা গাছের মধ্যে ইয়া ডাল ভেঙে যা। আমাদের উপরে গাছে একটা আম গাছ ছিল, তো বলতেছে আম গাছে একটা ডাল ভেঙে যা। তো ও বললো যে না আমি ওগুলো পারবো না, আমি ডাল টাল কিছু ভাঙবো না, আমার ওই সব কিছু দেখাবো না আমার এখন। ঠিক আছে কয় না তোকে কিছু কিছু দেখাতেই হবে, কয় কিছু না একটা কিছু দেখাতেই হবে। তার বললো বললো যে ঠিক আছে কি দেখাবো বল। তো বললো যে ওখানে একটা জুতা রাখবেন, আমি জুতাটা কামড় দিয়ে উপর দিনে ফালাই থেকে চলে যাবো। ঠিক আছে ওটাই করবি। তো একটা জুতা রাখা হলো, তো রাস্তা একটা ক্লিয়ার দেওয়া হলো সবাইকে সরিয়ে, তো জুতাটা মাঝখানে রাখা হলো। তো সবাইকে দেখলো যে গাছ মানে যখন ছেড়ে যাবে তখন দেখলো যে জুতাটা ভাসলো সিঙ্গেল একদম শূন্য ভাসে, ভাসার পরে কিছু দূর গিয়ে ফালাই দিয়ে চলে গেলো আর আমার আব্বা পড়ে গেল ঠাস করে মাটিতে।
আচ্ছা
এই ছিল ঘটনা।
আচ্ছা আচ্ছা, সো ইট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং একটা ঘটনা আমরা শুনে ফেললাম। এবং শ্মশান ঘাটের ঘটনা অনেকে আমাদেরকে এসএমএস করছিলেন যে এরকম একটা ঘটনা যদি আমরা প্রতিকে শোনাতে পারতাম, এবং সেটা আমরা আজকে শুনে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাই আমাদের এই স্টোরিতে সময় দেওয়ার জন্য।
শুনছেন ভৌতিক 90.8, ঠিক যেখানটায় মুহূর্তে কিছুক্ষণ আগে আমাদের সাথে ছিলেন মিস্টার রাকিব। এবং রাকিবের মতো করে কিন্তু আপনি আমাদের স্টুডিওতে এসে এরকম কোন ঘটনা, এবং শুরুতে বুঝতেই পারছিলেন যে রাকিব ছোটখাটো একটা ঘটনা নিয়ে এসেছিল এবং পরবর্তীতে তার ভেতরে যে চমৎকার একটা গল্প ছিল সে গল্পটা আমরা শুনে ফেললাম। আমার মনে হয় আপনি যদি চিন্তা করেন এরকম হাজারটা ঘটনা আপনার ভেতরে রয়েছে, কিংবা আপনি জানেন আপনার আশেপাশে যেসব মানুষ রয়েছে সেসব মানুষের মধ্যে রয়েছে, সেই ঘটনাটা আপনি কালেক্ট করুন এবং আমাদের স্টুডিওতে চলে আসুন। সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে এসএমএস এর মাধ্যমে, লিখে ফেলতে হবে AR স্পেস দিয়ে লিখতে হবে B90.8, অর্থাৎ ভৌতিক 90.8 এর একেবারে শর্ট ফর্ম উইচ ইজ B90.8। আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 23238 এই নাম্বারটা। এই মুহূর্তে ঠিক আর জে কনক এবং ফিরোজ খান রয়েছে আপনার সাথে, রাত দুটো পর্যন্ত থাকবো তেমনটা শুরুতে কথা দিয়েছিলাম। এবং স্টোরি এত বেশি, স্টোরি আজকে জমে গেছে যে আমরা ট্রাই করবো আরেকটু ওই দিক পর্যন্ত যাওয়ার জন্য। এবং আপনার জন্য ঠিক এই মুহূর্তে যারা শুনছেন প্রত্যেকটা মানুষের জন্য ঠিক গুড নিউজ হচ্ছে, আগামী সপ্তাহে আমরা একজন মুফতি কারি হুজুরকে নিয়ে আসি, যিনি কিনা মূলত ভূত আর আক্রান্ত করেছে এমন লোকদের, এমন বহু লোককে তিনি ভূতের কাছ থেকে রক্ষা করেছিলেন। এবং পরবর্তীতে তার সাথে অনেক ভৌতিক ঘটনা ঘটেছিল শুধুমাত্র বিভিন্ন মানুষকে হেল্প করবার জন্য, এবং যারা ভূত যেসব ভূত রয়েছে বিভিন্ন মানুষকে আক্রমণ করত তাদেরকে বাঁচাবার জন্য, এবং ভূতরা এসে পরবর্তীতে তার কাছে প্রতিশোধ নিয়েছে। আই গেস আই শুড সে নট ভূত, ইট শুড বি লাইক জিন কিংবা পরি। সো এরকম ঘটনা আমরা আগামী সপ্তাহে নিয়ে আসি, অবশ্যই আগামী মঙ্গলবার রাত 12টা টিউন করতে ভুলবেন না। ভৌতিক 90.8 এর পেজে আপনি আপনার আপনার ঘটনাটা লিখে ইনবক্স করবেন, এবং ঠিক এই মুহূর্তে আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যাবেন facebook.com/asianvideo, সেই ঠিকানা। সেখানে অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন, আপনি কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগছে, ভালো মন্দ, কিংবা আপনি কতটুকু গঠনমূলক আলোচনা কিংবা সমালোচনা যেটি আমরা শুনতে চাই। মেহেদি হাসান জুয়েল তিনি বলছেন, জুয়েল ব্রানা আচ্ছা কনক অ্যান্ড ফিরোজ খান, বারমুডা ট্রায়াঙ্গেলের কথা শুনতে অনেক ভালো লাগছে, এই রকম ঘটনা এশিয়ান রেডিওতে আরো শুনতে চাই, একা শুনছি। আমরা ট্রাই করবো মেহেদি হাসান জুয়েল ভাই প্রত্যেকটা এপিসোডে এরকম বিশেষ বিশেষ সব ঘটনা আপনাদেরকে প্রোভাইড করবার জন্য। এবং বারমুডা ট্রায়াঙ্গেলের অনেকগুলো ঘটনা আমার কাছে রয়েছে, আই গেস আপনি আমার সাথেই থাকবেন এবং সেই ইনফরমেশনগুলো কালেক্ট করে ফেলবেন যদি আপনি জ্ঞান পিপাসু হয়ে থাকেন এবং রহস্যগুলো জানতে চান এরকম কোনো মানুষ হয়ে থাকেন। ফারদিন শিকদার সজীব আমাদের সাথে রয়েছেন, ঠিক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। জুয়েল পিয়াল রয়েছেন উত্তরা থেকে, রয়েছেন উজ্জ্বল সহ আরো অনেকগুলো বন্ধু। আমরা কমেন্ট নিব, বাট এই মুহূর্তে আমরা এসএমএস নিতে চাই।
এসএমএস এ লিখুন এআর স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 2333 নম্বরেতে। অয়ন আছে আমাদের সাথে, সে নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছি। খান মিলি আছে গাজীপুর থেকে, সে এবং তার বাবা দুজন মিলে শুনছে নতুন। ওয়েলকাম করছে আপনাকে ভৌতিক 90.8 এ। রানক আছে গাজীপুর থেকে, প্রথম শুনছে। মুক্তা কাচিপাড়া থেকে লিখছে, প্রোগ্রামটা অনেক ভালো লাগছে। আবু বকর আছে আমাদের সাথে কামরাঙ্গীর চর থেকে, 90.8 এর অনেক বড় বন্ধু হয়ে গেছে আপনার, লিখেছে। সোহেল আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে আরসি, আচ্ছা ওকে। জাওয়াদ আছে আমাদের সাথে,
অবশ্যই যারা সাথে রয়েছেন সাথেই থাকুন। আমরা যেটা করবো এই মুহূর্তে আরেকটা স্টোরি শুনে ফেলবো, এবং আজকে বিগ স্টোরিটা আই হোপ আপনারা এনজয় করবেন। facebook.com/asianradio সেই ঠিকানায় আপনি আপনার কমেন্ট লিখবেন, এবং এসএমএস করতে চাইলে এ আওয়ার স্পেস নেম লোকেশন কথাবার্তা সবকিছু লিখে সেন্ড করতে হবে একটি সিগনেচার নাম্বার উইচ ইজ 2323। আর যে কনক এবং ফিরোজ খান ফিরছি একটু পর।
নাটক থেকে আমার কাছে কিছু ঘটনা ছিল, লিখে পাঠালাম, ভালো লাগলে অন এয়ার করবেন। ঘটনাটি আমার আঙ্কেলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, তার মত করেই লিখছি। 2014 সালের জুনের কথা। কাকা বলল, তোমার আন্টির কিডনিতে সমস্যা হয়েছে, যার কারণে আমি তোমার আন্টিকে ঢাকা একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে ভর্তি করার পর সাততলায় কিডনি রোগীদের মহিলা কেবিনে তোমার আন্টিকে রাখা হয়। রাত 8টার দিকে এক নার্স এসে বলল যে মহিলা কেবিনে 8টার পর কোনো পুরুষ মানুষ থাকতে পারবে না। আমি সহ আরো কয়েকজন ছিলাম, বেরিয়ে গেলাম। এর মধ্যে যাদের বাড়ি দূরে তারা কেবিনে বারান্দার সামনেই বিছানা পেরে শুয়ে পড়ল। আমিও দুটো কাঁথার ব্যবস্থা করে বারান্দার একদম কোনায় বিছানা পারলাম। ঘুম আসছিল না, তাই একটু হাসপাতাল থেকে বাইরে গেলাম, দু একটা চা সিগারেট খেয়ে কেবিনে চলে আসলাম। আমার বিছানাটা বারান্দার একদম কোনায় ছিল, আর বারান্দায় শুধু একটা বাল্ব জ্বলছিল, যার আলো আমার বিছানা অবধি যেত না। আমার বিছানার কাছে যেতে দেখি আমার বিছানার পায়ের কাছে এক ভদ্রলোক দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। বয়স আনুমানিক 55 থেকে 60 বছর হবে। খুবই উজ্জ্বল চেহারার অধিকারী, আর বড় বড় দাড়ি, চুল আর দাড়িতে মেহেদি কালার খুবই সুন্দর একজন লোক। কিন্তু লোকটার মুখ দেখে বুঝলাম তিনি খুবই চিন্তিত, খুবই বিষণ্ণ মনে বসে আছেন। আমি লোকটির পাশে বসলাম, যেহেতু আমার থেকে অনেক বড়, তাই কাকু বলে জিজ্ঞেস করলাম, কাকু আপনি কি চিন্তিত? উত্তরে শুধু এতটুকু বললেন, মানুষের গরিব হওয়াটাও কি একটি পাপ? আমি বললাম, এ কথা বলছেন কেন? তারপর তিনি আমার সাথে তার অনেক কথা শেয়ার করলেন। বললেন, টাকার অভাবে তার স্ত্রীর চিকিৎসা হচ্ছে না। ভদ্রলোকের সাথে কথা বলতে বলতে কখন যে রাত 1টা পার হয়ে গেছে বুঝতেই পারিনি। তাকে বললাম, কাকু রাত তো অনেক হয়েছে, আপনি কি এখানে বসে থাকবেন? তিনি বললেন, তুমি শুয়ে পড়ো, আমি চলে যাচ্ছি। এই কথা বলেই ভদ্রলোক দাঁড়িয়ে বারান্দা দিয়ে নিচের দিকে তাকালেন, আর তারপর যা ঘটল তা আমি সারা জীবনও ভুলতে পারবো না। লোকটি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল, যে হাসিটা ছিল বুক ভরা কষ্ট আর বেদনা। তারপর হঠাৎ করেই লোকটি সাততলা থেকে নিচে ঝাঁপ দিল। আমি তো পুরোই হতবাক হয়ে গেলাম, আমি কি করব বুঝতে পারছিলাম না। বারান্দা দিয়ে নিচের দিকে তাকাতেই দেখি লোকটি নিচে পড়ে রয়েছে। দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে গেলাম,
নিচে গিয়ে আমি আরো হতবাক, কোথায় লোকটি? এখানে কেউ নেই তো? আমি পাগলের মতো লোকটিকে খুঁজতে লাগলাম। আমাকে এভাবে খুঁজতে দেখে হাসপাতালের একটি বয় জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই, কি খুঁজছেন? আমি বয়টিকে দেখে দৌড়ে তার কাছে গিয়ে বিস্তারিত বললাম। তার কথায় আমি আরো অবাক। সে বলল, ও আপনিও দেখেছেন? আমি বললাম, দেখেছেন মানে? তারপর সে বলল, এক দেড় বছর আগে এক ভদ্রলোক তার স্ত্রীর চিকিৎসার টাকার ব্যবস্থা করতে না পেরে এভাবে সুইসাইড করেছিলেন। তারপর থেকে অল্প কয়েকজন তাকে সাততলার বারান্দা থেকে নিচে লাফ দিতে দেখেছে, আপনার মতো করেই। এতক্ষণ আমি কোনো ভয় পেয়েছিলাম না, কিন্তু বয়ের কথা শোনার পর ভয়ে আর আতঙ্কে আমার হাত পা ঠান্ডা হয়ে আসল। ওই রাতটা কোন রকম হাসপাতালের বাইরে কাটিয়ে পরের দিন আমি চলে আসি। এসে তোমার আন্টির বাবাকে পাঠিয়ে দেই। আমার কাছে আরো ঘটনা আছে, ভালো লাগলে পড়ে শোনাবেন।
আরেকটা ঘটনা আমরা শুনে ফেললাম এবং এবার আপনার পালা আমাদেরকে ঘটনা লিখে পাঠাবার জন্য। এবং সেটি দেখে আমাদের যে পেজে আপনি ইনবক্স করবেন, সেই পেজের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhutik90.8। যে পেজে অনেকে ঘটনাটিকে পাঠাচ্ছেন, ইনফ্যাক্ট যে কিছুক্ষণ আগে আমরা যে ঘটনাটা শুনে ফেললাম সেটি আপনাদের ভেতর থেকে একজন আমাদেরকে ইনবক্স করেছিলেন। আপনি যদি লিখতে চান আপনার মনের কথাবার্তাগুলো তাহলে SMS মাধ্যমে লিখে ফেলতে পারেন। AR লিখে স্পেস আপনার নাম, অফিসিয়াল এবং কথাবার্তা সেন্ড করতে হবে 2323 এই নাম্বারে। এবং ফেসবুকে যদি জয়েন করতে চান, যারা ভৌতিক শুনছেন এবং চ্যাট করছেন তাদেরকে বলবো আপনার ফেসবুকে লিখে ফেলুন আপনার ঘটনা, আপনার কমেন্টগুলো facebook.com/asianradio সেই ঠিকানায়। আমরা ট্রাই করবো সেটি রিড আউট করবার জন্য। MD অলিল হোসেন রাজ তিনি বলছেন, আমাদের সাথে রয়েছেন, আপনার কাছে ঘটনাগুলো শুনতে ভালো লাগে। MD সালমান তিনি আমাদেরকে কামালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে সালমান বলছি এমনটাই বলেছেন, হেপি লাগছে এই প্রথম শুনছি। রাইট, আপনি প্রথম শুনছেন আই গেস। প্রতি মঙ্গলবার ঠিক রাত 12টায় অনুক এবং ফিরোজ খানের সাথে জয়েন করবেন। বলেছেন নয়ন ইসলাম আমাদের সাথে, মিনহাজ রহমান মারুফ তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। আপনার কমেন্ট করবার অপশনটি আরেকবার বলছি facebook.com/asianradio সেই অ্যাড্রেসে চলে যাবেন এবং সেখানে কমেন্ট করে ফেলবেন। এবং ঘটনা যারা লিখতে চান তাদেরকে আরেকবার আমাদের অ্যাড্রেসটি মনে করে দিচ্ছি, facebook.com/bhutik90.8 সেই অ্যাড্রেসে আপনার ঘটনাটা লিখে পাঠাবেন।
আপনার মতামত লিখে আমাদেরকে পাঠান। মোবাইল মেসেজ অপশনকে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। লিখেছে ছোয়া অ্যাট নদী দ্বারা দুই বোন, শুনছি অনেক ভয় লাগছে। মিরপুর থেকে সবুজ লিখেছে, সে তার ফ্রেন্ড বৃষ্টি মিলে শুনছে, আমাদের সাথে আছে সবুজ, তারা শুনছে অনেক ভয় লাগছে, আরো ভয় পেতে চায়। আমাদের সাথে আছে নিমরুজ গাজীপুর থেকে শুনছে, খুব ভালো লাগছে। রাইসুল ইসলাম আছে আমাদের সাথে এয়ারপোর্ট থেকে, অন্ধকার রুমে একা একা শুনছি, খুব ভয় লাগছে। আমাদের সাথে আছে রিনকু আছে নরসিংদী থেকে, নতুন বন্ধু স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8 লিখেছে। কাউসার আহমেদ মিরপুর 10 নম্বর থেকে, ভাইয়া আমি অনেকদিন শুনছি আজকে প্রথম SMS করলাম, আই লাভ এশিয়ান রেডিও আমাদের লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। কাইম আছে উত্তরা থেকে ভৌতিক শুনছি, খুব ভালো লাগছে। উর্মি গাজীপুর থেকে, আমি আর আমার হাজব্যান্ড রুমে একা জানালা বন্ধ করে শুনছি, খুব ভালো লাগছে, ভয় পাচ্ছে এমনটা ঠিক আছে। রাজু আহমেদ আছে সিলেট থেকে, শুনছে আমাদেরকে স্টোরিগুলো, খুবই ভালো লাগছে শুনতে। জুয়েল রানা আছে উত্তরা থেকে, ওকে এই অনুষ্ঠানটি হচ্ছে সবচেয়ে বেস্ট এমনটা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহা নিমা আছে যাত্রাবাড়ি থেকে আমাদের সাথে আছে, সাবরিনা আছে আমাদের সাথে ইব্রাহিমপুর থেকে, রিয়াদ আছে আমাদের সাথে, রনি আছে আমাদের সাথে বোর্ডবাজার গাজীপুর থেকে শুনছে আমাদের সাথে, লাবণ্য আছে রামপুরা থেকে, ইমরান আছে ঢাকা থেকে, ইমু আছে আমাদের সাথে, সালামুদ্দিন আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে সিনিয়া আছে গাজীপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
এবং কানেক্টেড থাকতে থাকতে এবং শোটা করতে করতে অদ্ভুত অনেকগুলো ঘটনা আমরা এখানটা ফেস করি, যেটা কখনো কোনোদিনও আপনাদেরকে বলা হয় না। ইনফ্যাক্ট আমরা প্ল্যান করেছি যে আমাদের এই ভৌতিক শোটা লঞ্চ করতে গিয়ে আমাদের রেডিও স্টেশনে যেসব অদ্ভুত ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো নিয়ে আপনাদেরকে একটা শো গিফট করবো, যেটা হয়তো বা আপনারা শুনলে বিশ্বাস করবেন কিংবা করবেন না, বা সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। সে কিছুক্ষণ আগের ঘটনাটা এই মুহূর্তে শেয়ার করছি, আমাদের পাশের রুমেই, অডিও রুমের পাশের রুমেই আমাদের প্রডিউসার কাবু সাহেবের ছিলেন এবং তিনি সেখান থেকে সবকিছু নোটিশ করছিলেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে। দেন দরজায় একটা ধাক্কার শব্দে উনি অনিয়ার রুমে চলে আসেন এবং হি ওয়াজ আস্কিং মি স্পেশালি যে এখান থেকে কেউ কোনো শব্দ করেছিলাম কি না, বাট আমরা কেউ কোনো শব্দই করি নাই। সেটা আসলে কেন ঘটেছিল, কিসের জন্য ঘটেছিল বা কে সেই শব্দটা করলো, এটা সত্যি আমাদের আমার কাছে স্পেশালি খুব বেশি রকমের একটা রহস্য মনে হয়েছে। এনিওয়েজ এই মুহূর্তে আর কোনো কথাবার্তা বলবো না, বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে আপনাকে আরো কিছু ইনফরমেশন দিব, বাট আপনি এস এম এস মাধ্যমে জয়েন করবেন এবং ফেসবুক মাধ্যমে আপনার কথাবার্তাগুলো লিখবেন facebook.com/asianradio সেই ঠিকানায়। বারমুডা ট্রাই অ্যাঙ্গেলে 1945 সালের 5 সেপ্টেম্বর ওই ত্রিভুজ স্থানে অর্থাৎ ট্রাই অ্যাঙ্গেল যেটার কারণে বলা হয়ে থাকে, যানগুলো বিভিন্ন যান রহস্যজনকভাবে অদৃশ্য হতেই থাকে এবং ঘটনাগুলোকে বলা হয়ে থাকে মেরি সিলেক্ট অব দি স্কাই। আরেকবার বলছি, মেরি সিলেক্ট অব দি স্কাই। মেরি সিলেক্ট জাহাজটির অন্তর্ধান কাহিনীও অনেকটা অদ্ভুত, যে জাহাজটি সেখানে অদ্ভুতভাবে ডুবে গিয়েছিল কিংবা অদৃশ্য হয়ে গিয়েছিল, বেসিক্যালি ডুবে গিয়েছিল কিনা সেটা আসলে বলা যায় না, কারণ আমরা কেউই জানি না যে সেই জাহাজগুলো সেখান থেকে কোথায় চলে যায়, উপরে যায় নাকি নিচে যায় নাকি কেউ সেখান থেকে টেনে নেয়, কারণ সেখান থেকে কেউ জীবিত ফিরে আসতে পারে না সেই বারমুডা ট্রায়াঙ্গেল থেকে, এবং তারা ঠিক শেষ মুহূর্তে কি অবস্থানে ছিল সেটা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে যারা পাইলট থাকে কিংবা সেখানকার চালক যিনি থাকেন তিনি ইনফরমেশন দিয়ে থাকেন কন্ট্রোল রুমে, এবং সেই ইনফরমেশনের ভিত্তিতে তারা ধরে নেয় যে এই জাহাজটি কিংবা এই প্লেনটি সেইভাবে এখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। বারমুডা সীমানার মধ্যে ঘটেনি যেই যে প্লেনটির কথা আপনাকে একটু আগে বলছিলাম, বাট আকাশে সেদিন মহড়া চলছিল, এরকম প্রতিদিনই হতো, প্রতিটি বিমানের পাইলটকে নিয়ে 3 জন ক্রু থাকে, সেদিন ছিল 1 জন কম, তারিখ 5 ডিসেম্বর, ফলে আবহাওয়া প্রচন্ড পরিষ্কার ছিল, কন্ট্রোল টাওয়ার বিশেষভাবে জরুরি ছিল এবং ভীত একটি কণ্ঠস্বর আসলো কন্ট্রোল টাওয়ারে, মনে হচ্ছে আমরা পথ ভ্রষ্ট হয়েছি এমনটাই কন্ট্রোল টাওয়ারে বলে সেখানকার পাইলট। আমরা মাটি দেখতে পাচ্ছি না, টাওয়ার জিজ্ঞেস করো তোমাদের পজিশন জানাও, তখন সেখান থেকে উত্তর আসে তাও আমরা ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে আমরা হারিয়ে গেছি। বিকেল গড়িয়ে গেল, তখনও তারা সেই যেই তিমিরে সেই তিমিরেই 13 জন ক্রু নিয়ে একটি বিরাট মার্কিন মেরিনার ফ্লাইট বোট পাঠানো হলো তাদের উদ্ধার করে আনার জন্য। এই ফ্লাইং বোটটি অশান্ত সমুদ্র নামতে পারে এবং এমনভাবে তৈরি যে পানিতে ডুবে না। ফ্লাইট 19-এর উদ্দেশ্যে কন্ট্রোল টাওয়ার বার্তা প্রেরণ করলো, যেখানে আছো সেখানেই থাকো সাহায্য পাঠানো হলো, কিন্তু আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, মেরিনার আকাশে উঠে কোনো বিমান দেখতে পেল না। এটুকু খবর পাওয়ার পরই ব্যাস মেরিনারের সঙ্গে আরো যোগাযোগ করার চেষ্টা করা হলো, কিন্তু কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ করা গেল না, দমকা হওয়া বাইরে বসেছিল, কোথায় গেল কি হলো কিছুই বোঝা গেল না। ব্যাপক খোঁজাখুঁজি করে তল্লাশি চালিয়ে হই হই ফেলে দিয়েও বিমানের একটি টুকরাও সন্ধানও সেখান পর্যন্ত পাওয়া যায়নি। নেভার বোর্ড অব ইনকোয়ারির বৈঠক বসা হয় এবং সেখানে তদন্ত হলো, তদন্তের জন্য যারা বিমান নিয়ে গেল তারা কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যে পথভ্রষ্ট হলো না, অর্থাৎ যারা তদন্তের জন্য গিয়েছিল তারা সেই সেই জায়গায় গিয়ে পথভ্রষ্ট হয়নি বা ঠিকই পথভ্রষ্ট হয়েছিল এর আগে যারা প্লেন নিয়ে গিয়েছিল। এনিওয়েজ এই মুহূর্তে আমাদেরকে সালমান আবদুল্লাহ SMS করেছেন, আপনি যদি কমেন্ট করতে চান তাহলে কমেন্ট করবার একটি ঠিকানা রয়েছে facebook.com/asianradio, সেই ঠিকানা যাবেন এবং কমেন্ট করে ফেলবেন। বাকি বহি সহ আর অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন, বাট রাইট নাও আমরা যেটা করবো আর একটা স্টোরি শুনে ফেলবো আপনার কমেন্ট এবং SMS নিয়ে আমরা ফিরছি একটু পর।
আসসালামু আলাইকুম, কনক ভাই আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন। আমি শুভ, গত এপিসোডে 15-তে আমার আব্বুকে নিয়ে একটি কাহিনী পাঠিয়েছিলাম, আমার আব্বুকে নিয়ে আরো কয়েকটা ঘটনা আছে, কারণ আব্বু রাতে অনেক ঘোরাঘুরি করেন, কিন্তু আজকের কাহিনীটা আমাকে নেই। আমি আমার দেশের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা থেকে বলছি, আমি এবার SSC দিয়েছি, হয়তো কলেজের জন্য আমার বাসা ধানমন্ডি থেকে আবার চেঞ্জ করতে হতে পারে, যদি বাসা চেঞ্জ করি তাহলে ওই বাসাতে গিয়ে যে ঘটনা আছে সেটি শেয়ার করব। আজকের কাহিনীটা এখান থেকে শুরু, আমি তখন অনেক ছোট, আমি এপিসোড 15-তে বলেছিলাম আমার পরিবার হঠাৎ করে ঢাকা থেকে গ্রামে শিফট হয়ে গিয়েছিল, কিন্তু সবাই গ্রামে গেলেও আমাকে আর গ্রামে নেওয়া হলো না,
আমাকে টাঙ্গাইলের একটা আবাসিক প্রতিষ্ঠানে 2009 সালে ক্লাস ফোরে ভর্তি করে দেওয়া হয়। অনিচ্ছা সত্ত্বেও থাকতে হয় পড়াশোনার জন্য। আমি আবাসিকের ফোর্থ ফ্লোরে একটা রুমে থাকতাম, তো আমার রুমে তিনটা বেড ছিল আর প্রতিটা বেডে দুজন করে। তখন ছিল জানুয়ারি মাস, তাই শীতের কারণে কম্বল ব্যবহার করতে হতো। আমি প্রথম রাতে কিছু না বুঝতে পারলেও দ্বিতীয় রাতে বুঝতে পারি হয়তো আমাদের রুমে কেউ একজন চলাফেরা করছে। এভাবেই ঘুমিয়ে যাই। পরের দিন রাতে, মানে তৃতীয় দিন রাতে, ওই একই অবস্থা মনে হচ্ছে, কেউ একজন রুমে আছে। তবু আমি চুপ করে থাকি, কারণ আমি ভাবি কোনোদিন একা থাকি না, তাই হয়তো এরকম লাগছে। কিন্তু পরে পাশের বেড থেকে একজন উঠে লাইটটি চালিয়ে দেয়। পরে আমাদের সবাইকে জিজ্ঞেস করে, তোরা কি কেউ উঠে হাঁটাহাঁটি করছিলি? আমরা সবাই বলি না। আমি তখন ভাবি আমাদের রুমে কেউ হয়তো ফাজলামি করছে, কারণ আমাদের রুমে দরজা ছিল আর দরজা দিয়ে তো শুয়েছিলাম, আর খোলা ছিল শুধু বারান্দার জানালা। তাই আমরা ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু তখন একটি চিৎকার আওয়াজ পেলাম। মনে হল আওয়াজটি বারান্দা থেকে আসছে, তাই আমি সাহস করে উঠে বারান্দার দরজাটি বন্ধ করে দেই। পরে আর কোনো সমস্যা হয় না, আর আমরা প্রতিদিন দরজা দুটি বন্ধ করে শুতাম। এভাবে দুটি মাস কেটে যায়, আর কোনো সমস্যা হয় না। তো আমরা সবাই দুই মাস পরে যে মাসিক ছুটি আসে সেই ছুটিতে চলে যাই। এক সপ্তাহ ছুটি শেষে আমি যথাসময়ে চলে আসি, কিন্তু এসে দেখি কেউ আসেনি। তাই দেখে আব্বু আমাকে বলে, তুই কি একা থাকতে ভয় পাবি? আমি বলি না। তখন আব্বু আমাকে বলে, যদি ভয় পাও তাহলে আমার সাথে চল, বাড়িতে দুই একদিন থেকে চলে আসবে। আমি বলি না, তুমি চলে যাও, কাল হয়তো কেউ চলে আসবে। আব্বু তখন চলে গেল। আমি জানতাম না আজকের রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হবে। আমি আমার রুমে একা দেখে আমার ফ্লোরের টিচার এসে বলল, তুমি যদি একা থাকতে ভয় পাও তাহলে আমার পাশের বেড খালি আছে, তুমি ইচ্ছা করলে থাকতে পারো। আমি তবু গেলাম না, কারণ আমি প্রথমকার ঘটনাগুলো ভুলে গিয়েছিলাম। তো টিচার চলে গেল, আমি রুমের ছিটকারিটা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ি। আপনি হয়তো জানেন কনক ভাই, আবাসিক কোচিংগুলো কোনো মোবাইল ফোন এলাও না। তারপরও আমি বাড়ি থেকে আমার একটি ফোন নিয়েছিলাম, কারণ আমি গান শুনতে অনেক পছন্দ করতাম। আগে বলে রাখা ভালো যে আমি আমার যে বন্ধুগুলোর সাথে সবসময় থাকতাম আবাসিকে, তারা হল রায়হান, পিন্টু, নীরব, রাজ, মিম, সুস্মিতা ও অথৈ। কিন্তু ওরা কেউ আমার রুমে থাকত না, এক একজন এক এক রুমে থাকতাম। আর মেয়েরা তো সাততলায় থাকত, সেখানে ছেলেদের ওঠা ছিল নিষেধ, আর আমরা কেউ সেখানে যেতামও না। এখন ঘটনা আসে, আমার ঘুম আসছিল না, তাই ফোনটা নিয়ে বারান্দায় চলে আসি। আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকি। একটু পর পিন্টু আর নীরব আমার পাশে এসে বসে আর বলে, চল বন্ধু ছাদে যাই, সবাই ছাদে আছে, মজা করব অনেক। তো আমি হেডফোন পকেটে রেখে ওদের সাথে চলে যেতে থাকি ছাদে। কিন্তু যাওয়ার সময় দেখি আমার দরজাটা ঠিক লাগানো, আমি অবাক হই। তারপর আমি আগে, ওরা দুজন পিছনে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে উপরে উঠতে থাকি আর বলি, তোরা কখন আসলি কোচিংয়ে? ওরা বলল, কেন, সন্ধ্যায়? আমি বললাম, তোদের তো কোথাও দেখতে পেলাম না। বললো, আমরা তো শুয়েছিলাম, ভালো লাগে না তাই তোর সাথে দেখা করলাম না। আমি বললাম, তোরা আমার রুমে ঢুকলি কিভাবে? আমি তো সিট কিনে দিয়েছিলাম। ওরা উত্তরে বলল, আমরা তো তোর রুমে আগে থেকে এসে তোর বেডের নিচে লুকিয়েছিলাম, ভেবেছিলাম ভয় দেখাবো। আমি বললাম, তো ভয় দেখালি না কেন? এতক্ষণ কথা বলছিল নীরব, কিন্তু এখন পিন্টু হঠাৎ করে জোরে বলে উঠল, ভয় দেখালে তুই এখন বেঁচে থাকতি না। আমি হাসতে থাকলাম। আর এতক্ষণে আমরা ছাদে পৌঁছে গেলাম, যে দেখি সবাই ছাদে, রায়হান, রাজ, অথৈ, মিম,
সুস্মিতা, কিন্তু নীরব পিন্টুকে দেখলাম না। আমি ওদের জিজ্ঞেস করি, তুই নীরব পিন্টু কোথায়? ওরা বলল, সামনে যা আর দেখ ওই গাছটাতে বসে আছে। আমি হতবাক হলেও সামনে দিকে যেতে থাকি, আর কোনো গাছ না দেখে পেছনে তাকাতে দেখি সুস্মিতা, মিম, অথৈরাজ, রাহান, নীরব পিন্টু কেউ নেই। তারপর ছাদের কিনারে চেটিয়ে দেখি ছোট একটা আম গাছ, তার ছোট আরেকটি কাঁঠাল গাছ, কিন্তু সেই গাছের নিচে একজন বৃদ্ধ লোক আম গাছের সাথে বাঁধা। সে অনেক চিৎকার করছে, আর তার সামনে একটা চিতা, সেখানে একটি লোককে রশি দিয়ে বেঁধে কেরোসিন ঢেলে দিচ্ছে। আর ওই বৃদ্ধ লোকটি বলছে, কেউ আমার ছেলেকে বাঁচাও, কেউ এগিয়ে এসো। আর কিছু লোক চিতায় আগুন চালিয়ে দিল। আমি তা দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই আর দৌড়ে নিচে নেমে যাই। নিচে নেমে ফ্ল্যাটে ঢুকে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে এলে দেখি আমি মেঝেতেই পড়ে আছি। তারপর অনেক কষ্ট করে আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ক্লাসে চলে যাই, আর ক্লাসের স্যারের কাছ থেকে জানতে পারি নীরব রাজ আসবে আগামী পরশু, আর রায়হান ও পিন্টু আসবে আজকে। মিম, সুস্মিতা, অথৈ আসবে কবে তা বলতে পারবে না। তাহলে রাতে আমার সাথে কি ঘটে গেল? বড় ভাইদের কাছ থেকে জানতে পারি আমাদের আবাসিক যে জমির উপর আছে তা নাকি আগে শ্মশান ছিল। তারপর আমি আব্বুকে না থাকার নানা অজুহাত দেখালে শহীদ ক্যাডেট একাডেমি নামে একটি আবাসিক কোচিং আছে, সেখানে ভর্তি হয়ে পুরো পাঁচ বছর থাকি। সেখানে একটা ভালো রেজাল্ট নিয়ে ফিরে আসি বাড়িতে, আর সেখানে আমার কোনো সমস্যা হয়নি। কনক ভাই, আমি আপনাদের নিয়মিত লিসেনার। ঘটনাটি আমি আপনাদের কাছে প্রথম শেয়ার করলাম। আমার কাছে আর ঘটনা আছে, যদি আপনার এই ঘটনাটি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। ধন্যবাদ।
ক্যাডেট কলেজের কিছু চমৎকার ঘটনা আমরা এই মুহূর্তে শুনলাম। একটি ঘটনা মূলত ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা এবং অসম্ভব সুন্দর কিছু ঘটনা। থ্যাংক ইউ সো মাচ এরকম ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠাবার জন্য, যারা আমাদেরকে এই প্ল্যাটফর্মে ভালোবেসে এরকম ঘটনা শেয়ার করছেন তাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ, ফিরোজ খান কৃতজ্ঞ এবং ফতিক টিম কৃতজ্ঞ। আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে দুটো পর্যন্ত থাকবে এমনটাই কথা দিয়েছিল, এবং ঠিক এই মুহূর্তে যারা আমাদেরকে ফেসবুক মাধ্যমে লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি লিখতে পারেন এবং সেটার জন্য অবশ্যই সেলফোনের মেসেজ অপশনে যাবেন, লিখে ফেলবেন AR স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন এবং কথাবার্তা সবকিছু লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। অনেকেই আমাদেরকে সেখানে কমেন্ট করেছেন, বাট এই মুহূর্তে আমরা কিছু SMS করে নিব।
বেলাল আছে আমাদের সাথে, শুনছে ঢাকা থেকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করেছেন। রাসেল আছে আমাদের সাথে, আমাদের সাথে যে সুব্রত নরসিংদী থেকে ভয় লাগছে, মিরাজ আছে কুমিল্লা থেকে শুনছে আমাদের সাথে, শাহিম মগ বাজার থেকে শুনছে সে অনেক ভয় লাগছে আমাদের দেখতে, জুই আছে উত্তরা থেকে খুব ভালো লাগছে শুনতে, হাবিব আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে পাবেল রহমান ঢাকা ইউনিভার্সিটি টিচার্স ক্লাব থেকে প্রোগ্রামটা শুনছে, আজ প্রথম SMS করছে, প্রথম থেকে আমাদের ভৌতিক 90.8 এর সাথে আছে, খুব ভালো লাগছে আমরা দেখছে, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আমাদের সাথে জয়েন করার জন্য। পরিমণি আছে আমাদের সাথে, শুনছে খুব ভালো লাগছে আমাদের সাথে, আছে সুমন মুন্নি আছে আমাদের সাথে মিরপুর থেকে, টুইঙ্কেল উত্তরা থেকে স্টোরিগুলো খুবই ভালো লাগছে আমরা দেখেছে, চৈতি আছে আমাদের সাথে, আবুল কাশেম আছে আমাদের সাথে, কাবুজ আমার মিরপুর 12 নম্বর থেকে আমাদের সাথে আছে, নফিদ আছে আমাদের সাথে, রনক আছে আমাদের সাথে, আমিনুল হক রূপগঞ্জ থেকে আছে আমাদের সাথে, ব্রাসেল আছে আমাদের সাথে, নীরব খান আছে আমাদের সাথে, মেহেদি রাজ মুন্সিগঞ্জ থেকে আছে আমাদের সাথে, রাজ আছে আমাদের সাথে বসুন্ধরা থেকে, মিরাজ আছে আমাদের সাথে, আমিনুল হক শুনছি, ইভান আহমেদ আমাদের শুনছে, তানিয়া আছে আমাদের সাথে গাজীপুর ক্যাডেট আবাসিক থেকে শুনছে সে খুব ভয় লাগছে সে আর তার বোন মিলে শুনছে লাইট অফ করে আমরা দেখেছি, কামরুজ জামান আছে আমাদের সাথে, আমাদের সাথে মুস্তাফিজ মোফাজ্জল হুসাইন আছে আমাদের সাথে ভয় লাগছে শুনছে, আমিরুল আছে আমাদের সাথে, রবিন আছে আমাদের সাথে জিঞ্জিরা থেকে, আশিক আছে আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে শুনছে, ফিরোজ ভাই আপনাকে শুনতে অনেক ভালো লাগছে আমরা দেখছি, বেস্ট ফ্রেন্ড আমার এমপ্লয়ি ডেকেছে, থ্যাংক ইউ সো মাচ। নিশা আছে আমাদের সাথে, তীব্র আছে আমাদের সাথে, মনি আছে আমাদের সাথে, রফি আছে, নাদিম আছে, ইয়াসমিন আছে আমাদের সাথে, ওকে অসংখ্য বন্ধুরা দেখতে পাচ্ছে আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে যুক্ত আছে কোন।
এন্ড অফ কোর্স আই ওয়াজ টকিং অ্যাবাউট বারমুডা ট্রায়াঙ্গল, সেটা সম্পর্কে আরো বিস্তারিত ইনফরমেশন আপনাকে আমি কিছুক্ষণের মধ্যে দিব, বাট এসএমএস মাধ্যমে না ফেসবুক মাধ্যমে আমাদেরকে এই মুহূর্তে ফ্রিডম সবুজ, তিনি লিখেছেন ওল্ড টাউন লালবাগ 19 নং ওয়ার্ড পূর্ব ইসলামাবাদ থেকে শুনছি ফ্রিডম সবুজ। আচ্ছা ওকে, অ্যাডভেঞ্চার তিনি লিখেছেন, এবং সাথে আমাদের খালেক ভাইয়া, ঘটনা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ সবুজ আমাদের সাথে থাকবার জন্য। আমাদেরকে ফেসবুকে আর অনেকেই লিখছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বলছিলাম দুটো মাধ্যমে আপনি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন, একটি হচ্ছে এসএমএস মাধ্যম, সবারকে লিখে ফেলবেন এই আর স্পেস আপনার নাম লোকেশন অ্যান্ড দেন কথাবার্তাটিকে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। ফেসবুক মাধ্যম রয়েছে আমাদের সাথে কানেক্টেড থাকবার জন্য facebook.com/asianradio, সেই ঠিকানায় যাবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন, আমরা ট্রাই করবো সেই কমেন্টগুলো রিড আউট করবার জন্য। ভৌতিকের একটি পেজ রয়েছে, যে পেজে আপনি অবশ্যই আমাদেরকে ঘটনা লিখে পাঠাবেন এবং ইনবক্স করবেন, শুধুমাত্র যারা সেখানে ঘটনা লিখে পাঠাবেন তাদের ঘটনাগুলো আমরা চেষ্টা করবো রিড আউট করবার জন্য। অনেকেই আমাদেরকে সেই পেজে কমেন্ট করেছেন, তাদের মধ্যে হচ্ছে MD দুঃখিত, MSP আব্দুর রহমান, ভৌতিক হচ্ছে সব রেডিও প্রোগ্রামের সেরা প্রোগ্রাম, আই লাভ ভৌতিক, থ্যাংক ইউ। রয়েছেন আমাদের সাথে রিদওয়ান চৌধুরী, শ্রাবণ তিনি বলছেন কনক ভাই ও ফিরোজ ভাই আমি টাঙ্গাইল থেকে শুনছি, তোমাদের নতুন বন্ধু ধন্যবাদ জানাচ্ছি। সাকিব রাজ তিনি বলছেন ভৌতিক ইজ আ বেস্ট হরর শো। অলরাইট, সাইদ আনোয়ার হক তিনি বলছেন থার্ড স্টোরিটা খুবই ভালো লেগেছে, লাইট অফ থাকাতে খুব বেশি ভয় লেগেছে। ওকে বুঝতে পারলাম, রয়েছেন আজকে আমি নতুন, খুব ভালো লাগছে শুনতে, আপনি গার্মেন্টস থেকে শুনছেন, ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকবার জন্য। আই হোপ আপনি মুখে মুখে এই শোটার ব্যাপারে বলবেন সবাইকে প্রতি মঙ্গলবার ঠিক রাত 12টায়, আর যে কনক এবং ফিরোজ খানের সাথে রয়েছেন আমাদের সাথে, শুভ অনেক ভালো লাগছে এবং ভয় পাচ্ছি আপনি মিরপুর থেকে শুনছেন। আর সানি সানি রেখেছেন কনক ভাইয়া অনেক ভয় লাগছে তবে ভালো লাগছে। অলরাইট, রয়েছেন আমাদের সাথে জ্যাকলিন তারা তিনি বলছেন অনেক ভয় লাগছে। আমাদের ফাহাদ আল হাসান লিখেছেন আরো ভয় পেতে চাই, তিনি ভৌতিকের পেজে আমাদেরকে কমেন্ট করেছেন উইচ ইজ facebook.com/bhautik90.8 এবং সেই পেজে গিয়ে চাইলে আমাদের কমেন্টও করতে পারেন। ফ্রিডম সবুজ এগেন তিনি থ্যাংকস জানিয়েছেন তার কমেন্টটি পড়বার জন্য। রয়েছেন আমাদের সাথে তাকিরুল হোসাইন তিনি আমাদেরকে শুনছেন, আর রয়েছেন সবুজ হোসেন, আবিদ, আরমান হোসেন সহ আরো অনেকগুলো বন্ধু। Yes, শুনছেন ভৌতিক 90.8, আর যে কনক এবং ফিরোজ খানের সাথে দুটো পর্যন্ত আপনার থাকবার কথা রয়েছে এবং আজকে আমরা কিছুক্ষণের মধ্যে বিগ স্টোরিটাতে চলে যাবো। সেই বিগ স্টোরিটা শোনার আগে আর একটা শর্ট স্টোরি আমরা শুনে ফেলবো, বাট তারও আগে আপনাকে বারমুডা ট্রায়াঙ্গল সম্পর্কে আরেকটু ধারণা দিতে চাই। আপনারা অনেকেই জানেন বারমুডা ট্রায়াঙ্গেলকে খুবই রহস্যময়ী একটি জায়গা বলা হয়ে থাকে, এখানে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার কথা শোনা যায়। অনেকে মনে করেন ওই সকল গায়েব হওয়ার কারণ নিছক দুর্ঘটনা, যার কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ অথবা চালকের অসাবধানতা। আবার চলতি উপকথা অনুসারে এসবের পেছনে দায়ী হল কোনো অতি প্রাকৃতিক কোনো শক্তি বা ভীম গ্রহের কোনো প্রাণীর উপস্থিতি। তবে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য রয়েছে সে যেসব দুর্ঘটনার উপর ভিত্তি করে বারমুডা ট্রায়াঙ্গেলকে চিহ্নিত করা হয়েছিল, তার বেশ কিছু ভুল ঘটনা রয়েছে যারা অতিরঞ্জিত করার জন্য লেখকরা লিখেছে। তবে সবথেকে রহস্যজনক বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেলে যতগুলো জাহাজ কিংবা উড়োজাহাজ নিখোঁজ হয়েছে তার ধ্বংসাবশেষের কোনো ছোট্ট অংশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, এবং যারা ধ্বংস হয়েছিল তারা ঠিক ধ্বংস হওয়ার ঠিক আগ মুহূর্তে কিছু রেডিও ফ্রিকোয়েন্সিতে কন্ট্রোল রুমে কিছু সাইন পাঠিয়েছিল, সিগনাল পাঠিয়েছিল, এবং পরপরই তারা নিখোঁজ হয়ে যায়। এবং এই বারমুডা ট্রায়াঙ্গেলে গেলেই সব থেকে কমন যে ঘটনা, কম্পাসের পাঠ নিয়ে বিভ্রান্তির অনেকাংশেই এই বারমুডা ট্রায়াঙ্গেলের কাহিনীর সাথে জড়িত। আরেকবার বলছি, কম্পাস বারমুডা ট্রায়াঙ্গেলে গেলে সাধারণত বিমান কিংবা উড়োজাহাজ একটি নির্দিষ্ট পথে কম্পাসের সাহায্য নিয়ে চলে থাকে এবং সেটি সাধারণত ভুল এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে থাকে, যার জন্য বারমুডা ট্রায়াঙ্গেলে একের পর এক দুর্ঘটনা রয়েছে, মানব ঘটিত কিছু দুর্ঘটনা রয়েছে। অনেকেই মনে করে থাকে মানব যে সেখানে গেলেই সাধারণত, যেহেতু নিখোঁজ হবার ঘটনা অনেকেই জেনে থাকে থাকেন সেটার জন্য যারা চালক থাকেন তারা বারমুডা ট্রায়াঙ্গেলের সেই জায়গায় পৌঁছলে নিজে অনেকটা নার্ভাস হয়ে যান এবং এই নার্ভাসনেসের কারণে অনেকেই অনেক ধরনের দুর্ঘটনার শিকার হয়ে থাকেন, অনেকে এরকম বলে থাকেন। নিখোঁজ মালয়েশিয়ান বিমান নিয়ে বেশ কিছু রহস্য রয়েছে, সেই রহস্যের কথাবার্তা এত বড় যে আপনাদেরকে ঠিক এই মুহূর্তে জানাতে পারবো কিনা বুঝতে পারছি না, বাট যেটা করতে পারবো সেটা হচ্ছে নেক্সট স্টোরি আপনার জন্য প্লে করে ফেলতে পারবো, যেটি আমরা ফিরোজ খানের কণ্ঠে শুনবো। আপনি SMS মাধ্যমে আমাদেরকে লিখতে চাইলে AR স্পেস নেম লোকেশন এবং কথাবার্তা সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটিতে, এবং যদি আপনি চান যে ফেসবুকে কানেক্টেড থাকবেন তাহলে facebook.com/asianradio সেই ঠিকানায় গিয়ে লিখে ফেলুন আপনার কথাবার্তাগুলো। আমরা ফিরছি একটু পর।
নমস্কার, আমার নাম শুভাগত চাকমা, আমি বসুন্ধরা গ্রুপের একজন কর্মচারী, আমার বাড়ি পার্বত্য জেলা খাগড়াছড়ি। ঘটনা যাচ্ছি, ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 8 বছর আগে। ঢাকা তেজগাঁও বিজ্ঞান কলেজের পাশে প্রপার্টি 2 তলায় আমাদের বাসা। 2007 সালে তখন আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারে পড়তাম। আমরা 5 জন সদস্য ছিলাম সে বাসায়। আমার এক মামাতো ভাই, এক জেঠাতো বোন ও তার বান্ধবী থাকতাম। বাড়িটির বর্ণনা দিই, 3টি রুম, 1টি ডাইনিং রুম, 2টি বাথরুম, তার মধ্যে 1টি অ্যাটাচড বাথরুম। আমার জেঠাতো বোনের নাম কুচি চাকমা আর তার বান্ধবী খুশি চাকমা। তারা দুজনই হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতেন, দুজনই কমার্সের ছাত্রী ছিলেন। গত 2006-07 সাল 2 বছর ধরে আমরা তেজগাঁও এলাকায় বাসা ভাড়া থাকতাম। প্রথম বাসা পরিবর্তন করে প্রপার্টির বিল্ডিং এর 2তলায় খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে বাসায় উঠি আমরা। দিনকাল ভালোই যাচ্ছিল আমাদের, পড়াশোনা ফাঁকে মামাতো ভাইয়ের সাথে গিটারের গান করতাম। আর ছোট বোনগুলোর সামনে SSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ছোট বোনদের কয়েক মাস পর পরীক্ষা বলেই তাদের পড়াশোনার চাপটা ছিল বেশি, রাত জেগে জেগে তাদেরকে পড়াশোনা করতে হতো। আমার জ্যাঠাতো বোন কচি চাকমা একটি রুমে একা থাকত, অনেক রাত জেগে জেগে পড়াশোনা করত। ঘটনাটি সেই জ্যাঠাতো বোনের বাথরুম থেকে উৎপত্তি শুরু হল। তখন খুব সম্ভবত মে মাস শুরু, SSC পরীক্ষার 10 দিন আগে। আমার ছোট বোন রাতে কান্না করত একা একা, আমরা তার পাশের রুমে, আমি আর আমার মামাতো ভাই আবু চাকমা সহ থাকতাম। প্রথমে আমি বুঝে উঠতে পারিনি, তবে আমার মামাতো ভাই আবু চাকমা বলত রাতে ছোট বোন কচিকে কান্না করতে শুনি, কি হয়েছে একটু জিজ্ঞাসা করবা, ওই দিন রাত 12টা বাজে, তার কান্নার শব্দ দুজনে শুনতে পাই। রাতে আমরা 2 ভাই, আমার ছোট বোনের বান্ধবী ও তার বড় বোন তুষি চাকমা সহ রুমে গেলাম। ছোট বোনকে বললাম কি হয়েছে তোর, সে বলল আমার মাথা ধরেছে, কেমন ব্যথা আর ভারী হয়ে চুলগুলো ছিঁড়তে ইচ্ছে করছে মাথা থেকে টেনে টেনে। তারপর দিন বারডেমে হাসপাতাল নিয়ে যাই, ডাক্তার বললেন কিছু না, লো প্রেশারে আর গ্যাস্ট্রিকের কারণে মাথায় সমস্যা করছে। ডাক্তার ঠিক মতো খাওয়া দাওয়া করতে বললেন আর কতগুলো ঔষধ লিখে দিলেন, তারপর রিলিজ করলাম হাসপাতাল থেকে। একদিন পর এলাম বাসায়, সেদিন রাতটা খুবই ভালো গেল, তারপরও ভালো গেল। তৃতীয় দিন আবার রাত 11টার দিকে তার কান্না শব্দ চিৎকার করছে রুম থেকে। রুমটা খোলা থাকার কারণে আমরা 4 সদস্য গেলাম রুমে। বোনটি বলছে কেউ আমার মাথা কেটে দাও, এত যন্ত্রণা সহ্য হচ্ছে না। বোনটি নিজের চুল ছিঁড়তে লাগলো আর বলছে খুব কষ্ট পাচ্ছি। বোনটির মাথায় কিছুক্ষণ পানি ঢেলে দিলাম। 2 ভাই মিলে প্রায় 3 মিনিট নীরব রইল, তারপর আবারও কান্না শুরু। এই দৃশ্য দেখে তার বান্ধবী খুশি চাকমা নিজের রুমে গিয়ে কান্না করতে লাগলো। একজন থামলে,
পাঁচ মিনিট পর আরেকজন কেঁদে ওঠে। তাদের করুণ দৃশ্য দেখে নিজেও বিবেক তাড়নায় চোখে জল ধরে রাখতে পারছিলাম না। কোন রকম দুজনকে ঘুম পাড়িয়ে রাতটা কেটে গেল আমাদের। সকালে কলেজে যায় দুজনে, সব ভালো থাকে রাত ১১টা পর্যন্ত। কিন্তু ঠিক রাত ১১:৩০ হলে শুরু হয় একের পর এক কান্নার আওয়াজ। একজন স্টপ হলে পাঁচ মিনিট পর আরেকজনের কান্না শুরু হয়। এভাবে তিন দিন যাবার পর বাসায় ফোন করি। আগে সব বিষয়গুলো জানানো হয়েছিল পরিবারদেরকে। তারা মনে করছিল হয়তো মানসিক টেনশন কিংবা পড়াশোনার কারণে তাদের সমস্যা হচ্ছে। পরে আবার ফোন দিয়ে ভৌতিক কিংবা তান্ত্রিক কিছু হতে পারে বলে জানিয়েছি পরিবারকে। তারা আমাদের কথা অনুসারে এক তান্ত্রিক, আমাদের চাকমা ভাষায় বৈদ্য বলে ডাকা হয়, সে তান্ত্রিক এসে ঘরে কি করল বুঝে উঠতে পারেনি। তিনি বললেন কেউ তান্ত্রিক করেছে, তবে আমাদের জাতির ভেতরে না বেজাতি। ইতিমধ্যে তাদের SSC পরীক্ষা শুরু হয়ে গেল, একটা শেষ। এই অবস্থায় পরীক্ষা দিতে হচ্ছে দুজনকেই। আমরা খুঁজতে লাগলাম কি হবে সেই মহিলা বা পুরুষ। তারপর সন্ধে হল তাদের এক বান্ধবীর গারো সম্প্রদায়ের এক ক্লাসে মহিলা, একমাত্র সেই মহিলা, দুজনের খুব ক্লোজ। ইতিমধ্যে তাদের পাগলামি বেশি মাত্রা ছাড়িয়ে গেল। বাইরে থাকলে ভালো থাকে, কিন্তু রুমে এলে রাত ১১:৩০ প্রথমে ছোট বোন কচি চাকমা, তার পাঁচ মিনিট পর খুশি চাকমা কান্না করত আর মাথার চুল ছিঁড়ে ফেলত। অবশেষে তৃতীয় পরীক্ষার আগে হসপিটালে দুজনকে ভর্তি করে দেই, রাত ৩টা বাজে। তারপর এর চেয়েও বড় তান্ত্রিক চাকমা ভাষার রাজ বৈদ্য নামে পরিচিত আমার সম্পর্কের এক নানা হন, তাকে আনা হল ঢাকার সেই বাসায়। তিনি রুমে ঢুকে বুঝতে পারলেন এটি ভৌতিক কাণ্ড, কোনো আত্মা এসব করাচ্ছে। চারদিকে ঘর বন্দি করে দিলেন। তারপর ছোট বোন ও তার বান্ধবী দুজনকে তাদের তান্ত্রিক নিয়ম অনুসারে সম্পূর্ণ করে দিলেন। আমি তান্ত্রিক বিশ্বাস করি না, কিন্তু যা দেখলাম, একটা তলায় কিছু চাউল পানিতে নিয়ে কিছু মন্ত্র বলতে শুরু করলেন। তার পাঁচ মিনিট পর চাউলগুলো মোটা ও লাল হতে শুরু করল। তারপর তান্ত্রিক নিশ্চিত হলেন এখানে থাকা মানে বিপদে সম্মুখীন ও ক্ষতি পোহাতে হবে। তাদের দুজনকে জিন ভর করেছে, দুজনের নাম একই বলে দুজনকে ধরেছে। তবে জিনটি মহিলা খারাপ আত্মা বলে জানান। সে বাথরুম থেকে উৎপত্তি, রোজ রাতে ছোট বোনটি কান্না করতেন, সেখান থেকে তাকে ধরেছে এবং একই সাথে তার বান্ধবীকেও। হয়তো কারো মনে বিশ্বাস হবে না চাল লাল হলো কিভাবে। আমি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এখানে কিছু নেই, জাস্ট পানি আর আতপ চাল, তাহলে কিভাবে লাল হলো চাল, প্রশ্ন রয়ে যায়। যাক, বোনগুলো সেই হসপিটালে বেডে শুয়ে শুয়ে সব পরীক্ষা দিল। অবশেষে তান্ত্রিক বললেন বেশি দেরি হলে দুজনকে হারাতে হবে, তাড়াতাড়ি বাসা পরিবর্তন করতে হবে। তারপর বাসা পরিবর্তন করলাম পশ্চিম রাজা বাজার। সর্বশেষে জানতে পারলাম রাতে বিল্ডিং এর ছাদে নাকি এক সাদা কাপড়ের শাড়ি পরা মহিলাকে দেখেছিলেন অনেকেই। আর এই তথ্য পাই সিকিউরিটির কাছ থেকে। অনেক বছর আগে এই রুমে এক পরিবার স্বামী স্ত্রী প্রতিদিন ঝগড়া করত, তবে কারণগুলো জানা যায়নি। তখনকার সেই মহিলা সে বাথরুমে কান্না করত। একসময় মহিলাটি আত্মহত্যা করেন সেই বাথরুমে। সেই ঘটনাটি বিল্ডিং এর কেয়ারটেকার ঘটনাটি বলেননি আমাদের, আর বাসার মালিক থাকতেন বিদেশে। সেই ঘটনা পর থেকে আর কিছু হয়নি অন্য ভাড়া বাসায়। বর্তমানে তারা দুজন বেশ ভালোই আছেন। ভাইয়ারা, এ ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন।
So that was the last story
যেটি আমরা শুনে ফেলাম এবং এরপর কিন্তু আপনাকে হতাশ হলে চলবে না। বিগ স্টোরির জন্য যারা ওয়েট করছিলেন সেই শুরু থেকে তাদেরকে বলছি ঠিক এই মুহূর্তে আমরা বিগ স্টোরিতে চলে যাব এবং সেই ঘটনাটা শুনে ফেলবো। ঘটনা না মূলত সাধারণত ভৌতিক সাহিত্যে আমরা এই মুহূর্তে ব্যাক করছি এবং আরমান হোসেন তিনি আমাদেরকে লিখেছেন, ভাই আপনি কি বারমুডা ট্রায়াঙ্গেলের সবুজ মানুষ সম্পর্কে কিছু জানেন কিনা? আমি এই ব্যাপারে একেবারে কিচ্ছু জানি না, আপনি যদি জেনে থাকেন প্লিজ আমাকে একটু ইনবক্স করে জানাবেন কনক ভাই নামে, সো আমি যাতে করে রিড আউট করে ফেলতে পারি এবং আপনাদের সবাইকে জানিয়ে দিতে পারি। রাইট নাও সেই স্টোরিটাতে চলে যাবো, অর্থাৎ ভৌতিক সাহিত্যে চলে যাবো। আমরা ফিরবো আপনার কমেন্টগুলো নিয়ে এবং SMS গুলো নিয়ে। আপনি ততক্ষণ পর্যন্ত 2323 নাম্বারটা লিখতে থাকুন এবং ফেসবুকে আমাদেরকে লিখুন facebook.com/asianvideo সেই ঠিকানায়।
ওরা শুনল মাইল তিনেকের মধ্যে একটা দারুণ সুন্দর পাহাড়ি ঝর্ণা আছে। খবরটা প্রথম নিয়ে এলো বিশু আর বাপ্পা। ওরা ঝর্ণা দেখতে যাবে শুনে ওদের ছোট বোন টুটুল আর মুনমুনও ধরে বসলো তাদেরও ঝর্ণা দেখাতে নিয়ে যেতে হবে। দিন পাঁচেক আগে দক্ষিণ বিহারের হাবিবপুরে বেড়াতে এসেছে দুটি পরিবার, বিশু আর মুনমুনের বাবা সরোজ বোস কলকাতার এক বড় ফার্মের মালিক, বাপ্পা আর টুটুলের বাবা রঞ্জন দত্ত কলকাতা হাইকোর্টের প্রথম সারির অ্যাডভোকেট। দুটি পরিবার বহুদিন খুব ঘনিষ্ঠ, ফি বছর পুজোর ছুটিতে কলকাতার বাইরে বেশ কিছুদিনের জন্য বেড়াতে যাবেনি। এবার তারা এসেছেন হাবিবপুরে। রেল স্টেশন থেকে অনেকটা দূরে হলেও স্বাস্থ্যবাস হিসেবে জায়গাটা সুনাম আছে। নদীর ধারে ছোট বড় পাহাড়, একটা পাহাড়ের মাথায় শেরশাহের আমলের দুর্গ। স্টেশন থেকে বাস ট্যাক্সিতে যোগাযোগ আছে, তবে জনবসতি কিছুটা কম। স্টেশন থেকে হাবিবপুরে আসার পথে মাইল পাঁচেক জায়গা জুড়ে ছোট বড় পাহাড় আর শাল মহুয়া দেউদারের ঘন জঙ্গল। জঙ্গলের বুক চিরে এগিয়ে গেছে পিচ বাঁধানো সরু পথ। বিশু আর বাপ্পার বাবা মায়েরা ওদের ঝর্ণা দেখতে যাওয়াই বাধা দিলেন না, তবে বললেন ট্যাক্সি নিয়ে যেতে হবে। ওদের চার ভাই বোনের মধ্যে বিশু বয়সে সবচাইতে বড়, ক্লাস টেনে উঠেছে। পথে বেরিয়ে বিশু বলল, ট্যাক্সির কি দরকার, আমরা হেঁটেই চলে যাব, ফেরার পথে ট্যাক্সি বা টাঙ্গা নেব। দুপুরে খেয়ে উঠেই বেরিয়ে পড়ছে ওরা, সঙ্গে টিফিন ক্যারিয়ারে কিছু স্ন্যাক্স। বিকেলে ঝর্ণা ধরে বসে ঝর্ণার মিষ্টি গান শুনতে শুনতে মজা করে খাবে। শাল মহুয়ার অরণ্যের মধ্য দিয়ে পাকা সড়ক, শেষ আশ্বিনের ময়ূরকণ্ঠী রঙের আকাশের নিচে সোনামাখা রোদ ঝরে পড়ছে অরণ্যময় সবুজ পাহাড়ের গায়ে। গভীর জঙ্গলের দিকে তাকিয়ে টুটুল বলল,
দুপাশে কি ঘন জঙ্গল দেখেছো বিশুদা, বাঘটাও কিন্তু থাকতে পারে।
বাপ্পা হেসে বলল,
হ্যাঁ তোর ঘাড় ভেঙে খাবে।
মুনমুনও বলল, ভয় দেখাবে না বাপ্পাদা, ভালো হবে না বলছি। বেলা দুটোর পরেই ওরা ঝর্ণার কাছাকাছি পৌঁছে গেল। ঝর্ণা পথের ঠিক ধারে নয়, পাকা সড়ক থেকে আরো আধ মাইল বন বাজারের ভেতর মানুষ আর জঙ্গলের পশুর পায়ে চলা পথ ধরে এগোতে হয়। ঘন ছায় ঢাকা জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে ঝর্ণার শব্দ কানে এলো ওদের। সামনে দাঁড়িয়ে মুক্ত বিস্ময়ে কথা বলতে ভুলে গেল ওরা। প্রায় 200 ফুট উঁচু পাহাড়ের মাথা থেকে জলস্রোত নিচে পড়ার আগে পাহাড়ের মাঝামাঝি জায়গায় যেখানে প্রথম ধাক্কা খাচ্ছে সেখানে জলের অজস্র কণায় রোদ পড়ে নামধনুর মতো 7টি রং ঝলসে উঠছে। ঝর্ণার তিন দিকে মাথা তুলেছে সবুজ জঙ্গলে পাহাড়, ঝর্ণার চারিদিকে ছড়িয়ে রয়েছে ছোট বড় শিলাখণ্ড। অনেক উঁচু থেকে নিচের পাথুরে জল পড়ার একটানা প্রচণ্ড শব্দে কথা ভালো করে শোনা যায় না। ওরা ঝর্ণাধারে পৌঁছবার আগেই এক বাঙালি পরিবার এসেছেন, বাবা মায়ের সঙ্গে ওদের বয়সী দুটি ছেলে মেয়ে। ওদের দিকে তাকিয়ে সকলে হাসলেন। অল্পক্ষণের মধ্যেই আলাপ জমে উঠল। কিছুক্ষণ পর স্যুট টাই পরা আরো তিনজন লোক ঝর্ণা দেখতে এলো। ছেলে মেয়ে দুটি বাবা মায়ের সঙ্গে নিজেদের পরিচয় দিয়ে আলাপ করল। একজনের নাম মনোহর প্রসাদ আর একজনের নাম উমর খা, তৃতীয় জনের নাম শিবনাথ প্রধান। ছেলে মেয়ে দুটির বাবার নাম কমল চৌধুরী, ভদ্রমহিলা আলপনা চৌধুরী। ছেলে মেয়ে দুটির নাম রুনু আর ঝুনু। ঝর্ণার পাশের একটা পাহাড়ের দিকে তাকিয়ে বিশু বলল,
এই টুটুল মুনমুন তোরা বস, ওদিকের পাহাড় থেকে আমরা একটু বেরিয়ে আসি।
মুনমুন বলল,
বারে তোমরা চলে গেলে আমাদের ভয় করবে না বুঝি? ভয় করবে কেন?
আলপনা চৌধুরী বললেন, আমরা তো রয়েছি। বিশু বাপ্পা পাহাড়ের দিকে এগিয়ে যাবার পর টুটুল মুনমুন রুনু ঝুনুর সঙ্গে ঝর্ণার জলের ধারে ছুটোছুটি করতে লাগলো। ছোট বড় বোল্ডারের উপর দিয়ে জলের প্রায় মাঝামাঝি চলে গেল।
এই খোকা খুকুরা,
মনোহর প্রসাদ চেঁচিয়ে সাবধান করে দিল,
অত দূরে যেও না, জলে পড়ে যাবে।
মুনমুনেরা ফিরে আসতে প্লাস থেকে গরম কফি ঢালতে ঢালতে শিবনাথ প্রধান বলল,
খোকা খুকুরা কফি খাবে নাকি?
না, আমাদের সঙ্গে চা আছে,
মুনমুন জবাব দিল।
আপনারা খান, তাহলে দুটো টফি খাও।
উমর খা হেসে ওদের দিকে এক মুঠো টফি এগিয়ে দিল। পকেট থেকে একটা মিনি টেপ রেকর্ডার বের করে চালিয়ে দিল মনোহর প্রসাদ। ঝর্ণার গান চাপা পড়ে গেল হিন্দি ফিল্মের গানে। আধ ঘন্টার মধ্যেই পাহাড় থেকে ফিরে এলো বিশু বাপ্পা। মনোহর প্রসাদেরা এখন তাস নিয়ে বসেছে। শিবনাথ প্রধান বোল্ডারে হেলান দিয়ে একটা ইংরেজি বই পড়ছে। রুনু ঝুনু আর তাদের বাবা মায়ের সঙ্গে গোল হয়ে বসে গল্প জুড়ে দিল বিশু বাপ্পারা। কিছুক্ষণ পর মনোহর প্রসাদেরা উঠে পড়ল। টেপ রেকর্ডার বাজাতে বাজাতে জঙ্গলের ভিতর দিয়ে সড়কের দিকে এগিয়ে গেল। লোকগুলোকে কেমন যেন ভালো লাগছিল না মুনমুনদের, চলে যেতে স্বস্তি বোধ করল। বিশুরা আসার আগেই রুনু ঝুনুদের খাওয়া হয়ে গেছিল। ওদের মা আলপনা চৌধুরী বললেন, সেই সকাল নটায় আমরা ঝর্ণায় এসেছি, এবার আমরা উঠব। বিশু বলল,
আপনারা এগোন, আমরা আর একটু থেকে খেয়ে নিয়ে চলে যাব।
পাহাড়ের মাথায় মিখির আনাগোনা চলছিল। সেদিকে তাকিয়ে অমল চৌধুরী বললেন,
বেশিক্ষণ এখানে থেকো না, বৃষ্টি আসতে পারে।
রুনু ঝুনুরা চলে যাবার কিছুক্ষণ পর ওরা দেখল ঝর্ণায় কালো মেঘের ছায়া পড়েছে, মাঝে মাঝে সূর্য আড়াল হয়ে যাচ্ছে। আর দেরি না করে সঙ্গে আনা খাবার সাজাতে বসল মুনমুন টুটুল। গল্প করতে করতে খেল ওরা। খেয়ে উঠতে না উঠতেই পশ্চিমের পাহাড়ের আড়ালে সূর্য ঢাকা পড়ে গেল। অন্ধকারে ছেয়ে গেল চারিদিক। পাহাড়ের গায়ে গাছপালার ডাল কালো হয়ে এলো। চটপট টিফিন ক্যারিয়ারে গুছিয়ে নিয়ে উঠে পড়ল ওরা। কিন্তু কিছুটা এগোতেই দারুণ বৃষ্টি এলো। ছুটে গিয়ে ওরা একটা বড় মহুয়া গাছের নিচে দাঁড়ালো। বিশুরা ভেবেছিল অসময়ের বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে, কিন্তু আধ ঘন্টার পরও বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা গেল না। পাহাড় জঙ্গলের ওপর ঝরঝর শব্দে বৃষ্টি ঝরতে লাগল। বিদ্যুতের ঝলকানিতে আলো হয়ে উঠল গাছের নিচের অন্ধকার। মেঘের গুম গুম শব্দে কেঁপে উঠল পাহাড়। বৃষ্টির ঘন কুয়াশা ভেদ করে কোনো দিকেই আর নজর চলে না। গাছের পাতা থেকে জল ঝরে ওদের সারা গা মাথা ভিজে চকচকে। মুনমুন টুটুল ভয়ে জড়াজড়ি করে দাঁড়িয়ে রইল। আচমকা বাজের শব্দে ওদের কানে তালা ধরে গেল। দেখল বাজ পড়ে পাহাড়ের মাথায় একটা গাছে আগুন ধরে গেছে। ঘন্টাখানিক পর বৃষ্টি কমে এলো। আকাশে এখনো ঘন মেঘের আনাগোনা। গাছের ডালপাতা থেকে জল ঝরছে। সড়কের দিকে এগিয়ে চলল ওরা। সকলের সামনে বিশু ওদের পথ দেখিয়ে নিয়ে চলল। বাড়ি থেকে বেরোবার সময় পাশ ব্যাগে টর্চ এনেছিল।
ডরসের জেলে জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলল। পায়ের নিচে বৃষ্টির ঘোলাটে জল হু হু করে বয়ে যাচ্ছে। পায়ে চলা পথের কোন চিহ্ন নেই। পূর্ব দিকে সড়ক, ওরা পশ্চিমে পাহাড়ের দিকে এসেছিল। পথের চিহ্ন না পেয়ে ফের পূর্ব দিকে এগিয়ে চলল, কিন্তু কিছুটা এগিয়ে বুঝতে পারল জঙ্গলের মধ্যে ওরা দিক ভুল করেছে। বাপ্পা ভয়ে ভয়ে বলল,
বিশুদা এদিক দিয়ে আমরা আসিনি।
মুনমুন বলল, কি আবার হবে? বিশু ওদের ভরসা দিল, আয় আমরা ফের ঝর্নার কাছে ফিরে যাই। পেছনে হেঁটেও কিন্তু ঝর্নার কাছে যেতে পারল না। ঝর্নার শব্দ তখন আরো দূরে, দিনের আলো নিভে গেছে। বাপ্পা জিজ্ঞেস করল,
এখন আমরা কোন দিকে যাব বিশুদা?
জঙ্গলের ভেতর টর্চের আলো ফেলল বিশু, পথের কোনো হদিস করতে পারল না। মুনমুন ফুঁপিয়ে উঠল, আমরা কি বাড়ি ফিরতে পারবো না দাদা? টুটুল বলল,
সারা রাত কি আমাদের জঙ্গলের মধ্যে থাকতে হবে?
কি বলে এদের ভরসা দেবে ভেবে পেল না বিশু বাপ্পা। খানিক বাদে বিশু বলল, এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চল আমরা ডান দিকে এগোই। গাছের জটলার ভেতর দিয়ে টর্চের ফোকাস ফেলে এগিয়ে চলল ওরা। কোন দিকে যাচ্ছে কিছু জানে না, তবু সামনে এগিয়ে চলল। মিনিট পনেরো চলার পর বাপ্পা ফিস ফিস করে বলে উঠল,
বিশুদা দেখো দেখো গাছের পাকে আলো দেখা যাচ্ছে।
থমকে দাঁড়িয়ে বিশু বলল, হ্যাঁ আলোগুলো যেন সরে সরে যাচ্ছে মনে হচ্ছে। টুটুল বলল,
মনে হচ্ছে গাড়ির আলো।
মুনমুন বলে উঠল, ওইদিকে তাহলে বাস রাস্তা। জঙ্গলের ভেতর দিয়ে জোরে পা চালিয়ে দিল ওরা, এতক্ষণে মুক্তির পথ খুঁজে পেয়েছে। মিনিট পাঁচেকের মধ্যেই ওরা পাকা সড়কের উপর এসে পড়ল। বৃষ্টিতে ভিজে সপসপ করছে ওদের পোশাক। উপায় নেই, বাড়ি ফেরার আগে পর্যন্ত ভিজে পোশাক পরে থাকতে হবে, তখনও ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। আচমকা বিদ্যুৎ ঝলকের সঙ্গে কাছাকাছি কোথাও বাজ পড়ল। সেই সঙ্গে ফের চেপে নামল বৃষ্টি। পথ যখন খুঁজে পেয়েছে তখন হেঁটেও ফিরতে পারে, তবে ঝড় বৃষ্টি মাথায় করে প্রায় তিন মাইল পথ কেমন করে পার হবে? একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে বিশু বলল,
ফেরার পথে কোনো গাড়ি দেখলে আমরা লিফট চাইব।
কিছুক্ষণের মধ্যেই একটা ভারী ট্রাকের শব্দ শুনল ওরা, কিন্তু হতাশ হয়ে দেখল ট্রাকটা আসছে উল্টো পথে, অর্থাৎ ওরা যেদিকে যাবে সেই দিক থেকে। ট্রাকটা যেদিকে চলে গেল কিছুক্ষণের মধ্যে সেদিকে দুটো জোরালো হেডলাইট দেখতে পেল ওরা। কাছাকাছি আসতে দেখল একটা জিপ ছুটে আসছে। পথের প্রায় মাঝামাঝি দাঁড়িয়ে হাত বাড়িয়ে চেঁচিয়ে জিপটাকে থামতে অনুরোধ করল বিশু। ঘ্যাচ করে বিকট শব্দে ব্রেক কষল জিপটা। ড্রাইভিং সিট থেকে একজন মুখ বাড়ালো,
খোকা কুকুরা কোথায় যাবে তোমরা?
হাবিবপুরে, মিনতি করল বিশু।
আপনাদের জিপে দয়া করে পৌঁছে দেবেন আমাদের।
বাপ্পা বলল, খুব বিপদে পড়েছি আমরা।
আরে তোমাদের সাথে আমাদের ঝর্ণায় দেখা হয়েছিল না?
ড্রাইভিং সিট থেকে গলা বাড়িয়ে বলে উঠল মূর্খা। পেছনের সিট থেকে শিবনাথ বলল,
কে আব্বাত এখনো বাড়ি ফেরোনি তোমরা, জলদি উঠে এসো গাড়িতে।
পেছনের সিট থেকে মনোহর প্রসাদ সামনের সিটে উঠে এসে ওদের জায়গা করে দিল। পেছনের সিটে ঠাসাঠাসি করে বসলো সকলে। জিপে স্টার্ট দিয়ে উমরখা জিজ্ঞেস করলো,
হাবিবপুরে কোথায় থাকো তোমরা?
চকের কাছে স্টেট ব্যাংকের সামনে আমাদের পৌঁছে দিলে আমরা বাড়ি চলে যেতে পারব। জিপ ছুটে চলল। এতক্ষণে সত্যি নিশ্চিন্ত হল ওরা, আর কয়েক মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবে। ওদের বাড়ির লোকেরাও হয়তো এতক্ষণ খুঁজতে বেরিয়েছেন। মোড়ের পর মোড়, বাঁকের পর বাঁক পার হয়ে বৃষ্টির মধ্যে ভিজে রাস্তায় চাকার নিচে ছরছর শব্দ তুলে জিপ ছুটে চলল। জিপের হেডলাইটে বৃষ্টির ফোঁটাগুলো রূপলি জুড়ির ঝালরের মতো ঝলমল করতে লাগল। প্রবল বৃষ্টিতে পথের আলো নিভে গেছে। পিছল পথে গাড়ি তেমন জোরে ছুটতে পারছে না। আধ ঘন্টার মধ্যেও গাড়ি হাবিবপুরে না পৌঁছতে ভাবনায় পড়ল বিশু। জিপে পনেরো মিনিটও লাগবার কথা নয়।
হাবিবপুর ঠিক চেনেন তো?
উমরখার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল বিশু।
হ্যাঁ হ্যাঁ
বলে উঠল ওমর খান।
হাবিবপুর থাকে, হাবিবপুর চিনব না।
হাবিবপুরে পৌঁছতে আর কতক্ষণ লাগবে? চিন্তিত মুখে জিজ্ঞেস করল বাপ্পা। সেও একটা কিছু সন্দেহ করেছে, পথে আলো না থাকলেও চকিত বিদ্যুতের আলোই বাইরে দেখার চেষ্টা করল বিশুরা। আশপাশের গাছপালা পাহাড় দেখে মনে হচ্ছে গাড়ি হাবিবপুরের দিকে যাচ্ছে না। তাহলে কোন দিকে চলেছে ওরা, কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? শক্ত গলায় বলল বিশু।
কেন হাবিবপুরে?
হেসে উঠল ওমর খা। না, হাবিবপুরের দিকে যাচ্ছেন না আপনারা। বিশু বলল, কোথায় চলেছেন আপনারা?
গেলেই জানতে পারবে।
ব্যাক সিটে ওদের পাশে বসে বলল শিবনাথ। একটা চকচকে ছোড়া ওদের চোখের সামনে নাচিয়ে বলল,
চুপচাপ বসে থাক, নইলে জান খতম করে দেব, জঙ্গলের ভেতর তোমাদের লাশ গায়েব হয়ে যাবে।
তার মানে? বাপ্পা বলে উঠল, আমাদের জন্য আমাদের আমাদের অন্য কোথাও নিয়ে যাচ্ছেন? মতলব কি আপনাদের? বলে উঠল বিশু। কি করতে চান আমাদের নিয়ে?
মতলব খুব সোজা, বলল মনোহর প্রসাদ। তোমাদের বাবাদের কাছে তোমাদের খবর পাঠাবো আমরা। 50,000 টাকা না দিলে ছেলে মেয়েদের ফেরত পাবেন না।
আপনারা শয়তান, চিৎকার করে উঠল বিশু। এই মতলবে তাহলে সেই দুপুর থেকে আমাদের পিছু নিয়েছিলেন?
তুমি দেখছি খুব বুদ্ধিমান।
হঠাৎ একটা তীব্র আলোর ঝলক এসে পড়তে বিশু তাকিয়ে দেখল পেছনে রাস্তা দিয়ে একটা গাড়ি আসছে। ঘন ঘন হর্ন শুনে মনে হচ্ছে গাড়িটা খুব জোরে ছুটে আসছে, হয়তো হর্ন দিয়ে সামনের গাড়িকে থামতে বলছে। উমর খার দলের লোকেরা পেছনের গাড়িটাকে দেখার চেষ্টা করল। পুলিশের গাড়িটাই তো, বিশুদের বুক আশায় দুলে উঠল। ওদের বাবারা হয়তো পুলিশে জানিয়েছেন ওদের না ফেরার খবর, ওদের খুঁজতে হয়তো পুলিশ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। দেখতে দেখতে পেছনের গাড়িটা তীব্র বেগে ছুটে এসে ওদের জিপকে ওভারটেক করার চেষ্টা করে ডান পাশে এসে পড়ল। গাড়ির স্পিড কমিয়ে মাথা বাড়িয়ে বলে উঠল ওমর খা।
হ্যাঁ রে, আমি,
চেঁচিয়ে বলল পাশের জিপের ড্রাইভার। গাড়ি থামা, ঘ্যাচ করে ঝাঁকালি দিয়ে থেমে গেল বিশুদের জিপ। দুটো জিপ এখন প্রায় গায়ে গায়ে লেগেছে। পাশের জিপে একা বসে রয়েছে কাবুলিওয়ালার মতো দশাশয়ী চেহারার লোকটা, মুখে চাপ দাড়ি, মাথায় সাদা কাপড় জড়ানো পাগড়ি।
আরে বশির খান,
জিজ্ঞেস করল মনোহর প্রসাদ,
কোথায় গেছিলে তুমি?
মজিদপুরের দিকে একটা জরুরি দরকার ছিল, হেডলাইটে দেখতে পেলাম তোদের জিপটাকে। জবাব দিয়ে জিপের ব্যাক সিটে বিশুদের দিকে তাকিয়ে হেসে বলল,
বেশ শাসানো সৌদা দেখছি, বেলি কোথায়?
ঝর্ণার কাছে,
জবাব দিল শিবনাথ।
50,000 কমে ওয়াপাস দেব না।
কি বললি, 50,000?
থমকে উঠল বশির খান।
1,00,000 কমে ছাড়া চলবে না।
অত টাকা কি দেবে গুরু?
বলল উমর খা।
আলবাদ দেবে।
বিশুদের দিকে আগুনের ভাটার মতো চোখ তুলে তাকাল বশির খান।
নইলে 4,00,000 কাতল করে দেব, তোরা পারবি না? সওদা আমার গাড়িতে তুলে দে, যা করার আমি করব।
বিশুদের গাড়ির ভেতর উকি দিয়ে গর্জে উঠল বশির খান,
এই বাচ্চা লোক, জলদি উঠে আমার গাড়িতে।
ওমর খার জিপ থেকে বিশুদের হাত ধরে মুখ চেপে নামিয়ে বশির খানের জিপে তুলে দিল মনোহর প্রসাদ। জিপে স্টার্ট দেবার আগে অন্ধকারে ঝকঝক করে উঠল বশির খানের ভাটার মতো চোখ। জিপের সামনে খোপ থেকে একটা পিস্তল বের করে পেছনের সিটে বিশুদের দিকে হাত বাড়িয়ে দেখিয়ে বশির খান বলল,
একদম চুপচাপ বসে থাকবে, চেঁচালে গুলিতে শির উড়িয়ে দেব, মালুম?
বশির খানকে দেখে বিশু বাপ্পার প্রাণ উড়ে গেল। টুটুল মুনমুন প্রায় দিশা হারিয়ে ফেলল। তপ্ত কড়াই থেকে এবার বোধ হয় তারা জ্বলন্ত উননের মধ্যে পড়ল। লোকটা শুধু ডাকাত নয়, ডাকাতদের লিডার। ওরা ভেবে পেল না কি করবে। এদিকটা শহরের একেবারে বাইরে,
ঝোপ জঙ্গল পাহাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। জঙ্গলে হিংস্র জানোয়ার থাকা অসম্ভব নয়। বশির খানের জীব ঝড়ের মতো উড়ে চলল। মুষলধারে বৃষ্টির বাধা মানছে না। নিমিষের মধ্যে বাঁকের পর বাঁকে তিন চার মাথার মোড় পার হয়ে যাচ্ছে। পাশের গাছপালা ভালো দেখা যাচ্ছে না। সামনের গাড়ি চোখের পলকে সরে সরে যাচ্ছে। জিপের তীব্র হর্ন শুনে বা পাশ ঘেঁষে পথ ছেড়ে দিচ্ছে। ড্রাইভিং সিটে বসে থাকা ওই মানুষটার যেন ভয় ডর বলে কিছু নেই। সামনে ট্রাক এসে পড়লে ব্রেক কষার সময় গাড়িটা উল্টে যাবে, কেউই বাঁচবে না। বিশু বরাবর ডান পিটে, কিন্তু এখন আর ভাবতে পারছে না কি করে এই সাংঘাতিক ডাকাত তার হাত থেকে বাঁচবে। বিশুরা জানে না কোথায় নিয়ে চলেছে ওদের, কি জানে ওদের বাড়ি থেকে কত দূরে। এরপর হয়তো পাহাড় জঙ্গলের মধ্যে ওদের গোপন ডেরায় লুকিয়ে রাখবে, বাড়ির লোক কোনোদিনই খুঁজে পাবে না ওদের। 100,000 টাকা চেয়ে পাঠাবে ওদের বাবার কাছ থেকে। কি কুক্ষণে আজ ওরা বাড়ি থেকে বেরিয়েছিল, ওদের খুঁজে না পেয়ে এতক্ষণে হয়তো ওদের বাড়ির সকলের মাথা খারাপ হয়ে গেছে। আচমকা বিদ্যুতের তীব্র ঝলকে বিশুদের চোখ ধাঁধিয়ে গেল। বশির খানও জিপটাকে ঝট করে ব্রেক কষে দাঁড় করিয়ে নামতে গেল। ঠিক তক্ষণই চারদিক কাঁপিয়ে কড়কড় শব্দে বাজ পড়ল। কয়েক সেকেন্ড চোখ ধাঁধানি ভাবটা কাটতেই বিশুরা দেখল মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে বশির খান। চোখ কচলে বাপ্পা বলল,
বিশুদা দেখো দেখো, ওই হাবিবপুরের স্টেট ব্যাংক, ডান পাশের গলিতে আমাদের বাড়ি।
জিপ থেকে নেমে টুটুল মুনমুন ততক্ষণ ওদের বাড়ির দিকে ছুটতে শুরু করেছে, পেছনে বিশু আর বাপ্পা। দরজা খুলে মারা ওদের জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। ওদের বাবারা তখনও থানায় বসেছিলেন। ফোনে ওদের ফেরার খবর পেয়ে একজন এএসআই এর সঙ্গে থানা থেকে ছুটে এলেন। এদের কাছে সব শুনে তখনই ব্যাংকের সামনে ছুটে গেলেন, কিন্তু কোনো জিপই দেখতে পেলেন না। এএসআই মিস্টার শর্মা জিজ্ঞেস করলেন, জিপের ড্রাইভারের নাম জানো? হ্যাঁ জানি, বশির খান, জবাব দিল বিশু। খুব লম্বা চড়া দেখতে। টুটুলের বাবা রঞ্জন দত্ত সভায় বললেন, ও বাবা, সে তো শুনেছি খুব নাম করা ডাকাত। মিস্টার শর্মা হেসে বললেন, একসময় সে ডাকাত ছিল ঠিকই, কিন্তু পরে ওসব ছেড়ে দেয়। বরং সে ডাকাত সেজে তাদের সঙ্গে মেলামেশা করে পুলিশকে অনেক খবর এনে দিত। দিত বলছেন কেন? তবে কি সে আবার ডাকাতি করা শুরু করেছে নাকি? জিজ্ঞেস করেন সরোজ বোস। না মিস্টার বোস, তা নয়, বিষণ্নভাবে মাথা নাড়েন মিস্টার শর্মা। আসলে গতকাল রাতে এখান থেকে 20 মাইল দূরে জঙ্গলের কাছে বাজ পড়ে মারা গেছে বশির খান। আমি তাই তো অবাক হচ্ছি আপনাদের ছেলে মেয়ের মুখে তার কথা শুনে। এদের বাঁচিয়ে বশির কি চেয়েছিল তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করে যেতে?
শুনছেন ভৌতিক 90.8, আর যে কনক এবং ফিরোজ খানের সাথে, এবং কিছুক্ষণ আগেই আমরা রনি ভাইয়ের ধারা বর্ণনার চমকে একটি গল্প শুরু করলাম, যেখানে সাইড ভোকালে ছিলেন আমাদের আর যে খালিদ, এবং শব্দ সংযোজনে যারা ছিলেন ক্রিস্টোফার গোমেজ প্রিন্স এবং ইমন ভাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চমৎকার কিছু সাউন্ড উপহার দেওয়ার জন্য। সেই শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা ভৌতিক শেষ করবো। এবং শুরু থেকে অনেকে আমাদেরকে কমেন্ট করেছিলেন ফেসবুক মাধ্যমে, যারা যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে ছিলেন আমাদের সাথে ব্যাক স্নেহা, ছিলেন আমাদের সাথে মোহাম্মদ রমজান, কাজী জাবেদ হোসেন জিম, তিনি আমাদেরকে লিখেছেন এক্সোটিক বয় হৃদয়, আমাদের সাথে ছিলেন নীল আকাশ, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, মেহেদী হাসান, জুয়েল, সাবির রহমান, আকাশ সহ আরো অনেকগুলো বন্ধু এবং এসএমএস
মাধ্যমে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত ছিল। মেহেদি রাজ ছিল আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে, রাহাত গ্রিন রোড থেকে আমাদের সাথে ছিল, অথৈ ছিল আমাদের সাথে সাউথ মুগদা থেকে, আলামিন ছিল আমাদের সাথে হাজারিবাগ থেকে, খুব ভয় লাগছে আমরা দেখেছি, ঐশী ছিল আমাদের সাথে গাজীপুর থেকে, হাসান ছিল আমাদের সাথে পরিমণি ছিল উত্তরা থেকে, চুয়েল ছিল আমাদের সাথে উত্তরা থেকে, অনেক ভালো লাগছিল আমাদের লিখছিল, হাবিব ছিল আমাদের সাথে, ইয়াসিন ছিল আমাদের সাথে, অসংখ্য ছিল আমাদের সাথে, সাবরিনা ছিল উত্তরা থেকে, তানভীর ছিল আমাদের সাথে, রোজি ছিল আমাদের সাথে মিরপুর সাত নম্বর থেকে, আর যে স্বপ্ন ছিল আমাদের সাথে, নাসিম ছিল গাজীপুর থেকে, উজ্জ্বল সরকার ছিল উত্তরা থেকে আমাদের সাথে, কাউসার আহমেদ ছিল মিরপুর দশ নম্বর থেকে, সামিন ছিল উত্তরা থেকে। এইভাবে দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য বন্ধু আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত এস এম এস এর মাধ্যমে যুক্ত ছিল, তাদের মন্তব্য আমাদের কাছে লিখে পাঠিয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। সবাই আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন
এবং বিদায় দিতে 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 আপনাদের কারোর মনে করে দিতে, যদি ঘটনা আমাদেরকে ইনবক্স করতে চান তাহলে অবশ্যই আমাদের ভৌতিকের যে পেজটি রয়েছে সেই পেজে আমাদেরকে ইনবক্স করবেন, এবং অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক 90.8, ভৌতিক বানানো হচ্ছে BHOUTIK, এবং ঘটনা লেখার জন্য তো অবশ্যই সেই পেজটি রয়েছে, এবং কানেক্টেড থাকার জন্য আমাদের এশিয়ান রেডিওর ফ্যান পেজ যথারীতি, এবং স্টুডিওতে এসে যারা ঘটনা শেয়ার করতে চান তারা অবশ্যই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এখনই লিখে ফেলতে পারেন ARSPIN দিয়ে B90.8, আর একটি স্পিন দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে পারেন 2323 এই নাম্বারটা। আজকের মতো আর যে কটক এবং ফিরোজ খান বিদায় নিচ্ছি, ভৌতিক 90.8 থেকে কথা হবে আবারও নেক্সট মঙ্গলবার।